This track was downloaded from FusionBD.com.
শ্রোতা, আপনাদের রবিবারের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিব শুরু হয়ে গেছে, তার মানে বুঝতেই হবে যে আজকে একজন বন্ধু এখানে লাখো মানুষের সামনে নিজের জীবনের অপরাধগুলো অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে যাচ্ছেন। কি তার উদ্দেশ্য, কেন স্বীকার করছেন, কোন বিবেকের তারণা বোধ থেকে, সবকিছুই আমরা জানবো। বরাবরের মতোই সবকিছু থাকছে আজকের এই অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছেন আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন রবি। বয়স 25-26 হবে। উচ্চতা, কথা বলা, চলাফেরা সবকিছু মিলিয়ে তাকে মোটামুটি স্মার্ট বলা যেতে পারে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে কিনা তা তো আপনারা জানবেনই। সবসময় চেষ্টা করে মানুষের উপকার করার, কিন্তু সে তার এই উপলব্ধিটা প্রকাশ করতে পারে না। এসব ব্যাপারে সে অনেকটা চাপা স্বভাবের। কিন্তু এই মানুষটির জীবন যেন কিভাবে এলোমেলো হয়ে গেছে, আজ তা জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রবি রয়েছে আজকে আমাদের সাথে। রবি কেন আজকে যাহা বলিব সত্য বলিবতে তার জীবনের অপরাধগুলো অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে আসছেন সেটা আমরা জানবো। তবে তার আগে বলতে চাই, বরাবরের মতো আপনার জন্য থাকছে SMS পোল। রবির ঘটনাকে আমরা যে মুহূর্তে SMS পোলের মুখোমুখি করব সেই মুহূর্তে আপনি আপনার মতামত জানাতে পারবেন যে রবি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, সেটা আপনি জানিয়ে দিতে পারবেন আপনার বিশ্বাসের জায়গা থেকে। এবং সেটা যদি মিথ্যার পার্সেন্টেজকে বেশি করে তাহলে সেই মুহূর্তে রবির বলার ক্ষমতা স্টপ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন SMS পোল কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই অনুষ্ঠানের ক্ষেত্রে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি প্রথমেই তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে
শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বরাবরের মতো আরো একটি এপিসোড আমরা করছি আপনার সঙ্গে, এবং আজকে রবির জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পরে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন আশা করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমি প্রথমেই রবিকে জিজ্ঞেস করতে চাই, রবি এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য এবং এই ধরনের অপরাধগুলো স্বীকার করবার জন্য নিজের বিবেককে জাগাতে হয় এবং বিবেক জাগানোর জন্য কোনো ঘটনা, কোনো ব্যক্তির সংস্পর্শ বা যে কোনো কিছু দায়ী থাকে, আপনার ক্ষেত্রে আপনার বিবেকটি আসলে জাগিয়েছে কে অনুষ্ঠানে আসার জন্য?
অনুষ্ঠানে আসার জন্য জাগিয়েছে আমার ওয়াইফ।
আপনার ওয়াইফ অনুষ্ঠানে আসার জন্য জাগিয়েছে?
সে মানসিক ভাবে আমাকে মানে টর্চারিং করছে বেশ কিছুদিন যাবৎ, খুবই ভালো ছিল।
তার মানে কোন একটা স্টোরি আছে যেটা আমরা ঘটনার প্রেক্ষাপটে আবিষ্কার করব, কিন্তু আপনার ওয়াইফই মূলত আপনার বিবেককে জাগিয়েছে আজকের এই অনুষ্ঠানে এসে লাখো মানুষের সামনে কনফেস করার জন্য, তাই তো? ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রবির বিবেককে আসলে কে জাগিয়েছে, স্পেশালি তাকে আমরা থ্যাঙ্কস জানাতে চাই, কিন্তু ঘটনাটা আসলে কি সেটা আমরা ধারাবাহিকভাবে আবিষ্কার করব। আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। তবে তার আগে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা পুরো সপ্তাহব্যাপী ধারণ করছি ভৌতিক ঘটনাগুলির বিভিন্ন এভিডেন্স নিয়ে একটি অনুষ্ঠান ডর, এবং ডর প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। পুরো একটি টিম কাজ করছে ওখানে রেহান এবং সুমনের সঞ্চালনায় অন দ্য স্পট, এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটির সাথে থাকবেন। যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে মানে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ রবি, আপনি শুরু করুন, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই, আপনার শৈশব থেকেই আপনি শুরু করতে পারেন।
আমার একবারে ছোটবেলার থেকে আমি বলছি, যখন আমার বয়স মোটামুটি দেড় থেকে দুই বছর, তখন তো আমি বুঝিও না জানিও না, তো আমার মুখে শোনা আমার সে কথাগুলো, তো এখনো আমার চোখ দিয়ে পানি বের হয় সে কথাকে যখন শুনলে। অবশ্য তার পিছনে ছিল আমার বাবা, সে মানে আমার যখন দু বছর বয়স সে তখন বিয়ে করে, আমার মাকে রেখে উনি আবার বিয়ে করে। তো বিয়ে করার পর মানে আমার আম্মু অনেক কান্নাকাটি করতো, তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন মানে বুঝতে পারলাম না যে জিনিসটা কি হচ্ছে।
ওকে, তখন কত বছর বয়স আপনার?
তখন সাত বছর বয়স।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা বোন তিনটা আর চার ভাই।
আপনি কি সবার বড় ছিলেন?
না, আমি সবার ছোট।
সবার ছোট ছিলেন, ওই অবস্থায় আপনার বাবা আরেকজনকে বিয়ে করলো, তাই তো? ওকে,
তো আমাদের ছয় বছরের ভিতরে কোনো যোগাযোগ রাখেনি আমাদের সাথে, তো আমার খুব কান্নাকাটি করতো, বড় ভাইয়ের উপরে সংসার অনেক কষ্ট করে আমাদের নিয়ে বড় করছে, মানে পিতৃতুল্য তো সেটা অবশ্যই, তো অনেক করছে আমাদের জন্য অনেক, মানে অসম, কোনো ভাই তার এতগুলো ভাই বোনকে মানে এরকম ভাবে মানে বড় করে না।
ওকে, কি করতো আপনার বাবা, কি করতো?
তার বিজনেসটা ছিল গার্মেন্টস,
গার্মেন্টস এর বিজনেস করতো। ওকে, তার মানে কি আপনারা আর্থিক ভাবে সচ্ছল ছিলেন?
আর্থিক ভাবে সচ্ছল ছিলাম।
ওকে,
তো আমার আম্মু তার গহনাঘাটি বিক্রি করে একটা জমি কিনে, তো সেই জমিতে মানে আমরা এখনো বসবাস করতেছি। তো তখন 15-16 বছর আগে একটা গার্মেন্টস কিনে আমার আব্বু পার্টনারে, তো পার্টনারের গার্মেন্টস কেনার পর তার বন্ধু সেও মানে ছিল আর পার্টনারের সাথে জড়িত ছিল মানে আমার স্বপ্ন, সে একটা প্ল্যানিং করে মানে সেটা মানে আত্মসাত করে গার্মেন্টস, তার যে বিজনেসটা আছে সেটা মানে সে নিয়ে নেয়।
ওকে,
তো তখন আবু আবার আসতো বাসায়,
মানে আপনাদের সাথে যোগাযোগ করতো?
আমাদের সাথে আবার যোগাযোগ হয় ছয় বছর পর। তো যোগাযোগ হওয়ার পর মানে এভাবে আস্তে আস্তে যখন আমার বয়স বড় হতে লাগলাম, তো তখন থেকে মানে একটা ঘৃণা বা এরকম কিছু নিয়ে বড় হয়েছি, আব্বুকে অনেক ঘৃণা করতাম, তো কখনো দেখতে পারতাম না, তো অনেক আদর করতো আমাদের আব্বু, মানে আব্বু অনেক আদর করতো আমাদের, কিন্তু কখনো বুঝতে দিত না জিনিসগুলো কি হচ্ছে। তারপর আস্তে আস্তে যখন আমার বয়স 14 বছর পাড়া দেয়, তখন আমি ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা, তো ক্লাস 9 থেকে মাদ্রাসায়, তো ওখান থেকে ক্লাস 9 থেকে আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলায়, তো ফ্রেন্ডের নাম হচ্ছে ইমারত,
ইমারত,
ইমারত।
ওকে,
তো ওর বোন অনেক ছোট দেখছি, তো ওই যে এত বড় হয়ে গেছে মানে আমি জানতাম না, আর ওই যে অরি বোন সেটাও আমি জানতাম না।
ওকে,
তো ওকে দেখে আমার পছন্দ হয়ে যায়, তখন ওকে প্রপোজ করি, ওই রাজি হয় না, তো তারপর মানে আমি পড়াশোনা বাদ দিয়ে আমি 6 মাসের মতো মানে বাসায় বসেছিলাম, পরে আমি বললাম যে আমি স্কুলে ভর্তি হবো। স্কুলে ভর্তি হওয়ার মধ্যে কারণ ছিল একটাই, যে ওই প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে, তো বকুল শাখে
ওর বোন।
হ্যাঁ,
ওকে, কি নাম ছিল ওর বোনের?
ওর বোনের নাম ছিল রোকসানা।
রোকসানা প্রেমে পড়া বলতে আপনি যেটা বলছিলেন যে ও বোনের প্রেমে পড়ে গেছে, তাই তো? প্রেমে পড়া মানে কি, দেখার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেলেন?
ওকে মানে ফার্স্ট দেখা হয় কোপানিদের সময়, তখন আমার মেয়ে জীবনের বিয়ে, এভাবে দেখা মানে ওদের ওদিকে বিয়ে হয়েছে, তো যাতে ছিল মানে ভালো। পরে একদিন হঠাৎ করে মানে কোপানিদের সময় মানে দেখা ওর সাথে, তো দেখে আমার মানে ওকে খুব পছন্দ হয়ে যায়, পছন্দ হয়ে যাওয়ার পর থেকে মানে ওর সাথে কীভাবে প্রেম করবো একটা প্ল্যানিং করো, কীভাবে প্রেম করো মানে মনের ভিতর থেকে মানে অন্যরকম একটা অনুভূতি চলে আসছে। তো ক্লাস 4-এ ভর্তি হলাম মাদ্রাসা ছেড়ে, আমি ক্লাস 4 থেকে মানে ওকে মানে ডিস্টার্ব করা শুরু করলাম।
একই ক্লাসে?
একই ক্লাস,
মানে 9 থেকে ক্লাস 4-এ?
9 থেকে ক্লাস 4-এ।
5 বছর গ্যাপ দিয়ে আপনার ফ্যামিলি থেকে সেটা মানলো?
সেটা মানেনি, কিন্তু আমি জোরজবস্ত ভাবে মানে একটা আবদারের মাধ্যমে মানে জিনিসটা করলাম।
আর ওর বড় ভাই তো আপনার বন্ধু ছিল?
হ্যাঁ, তখন আমি জানতাম না।
তখনও আপনি জানেন না যে ওই মেয়েটা বড় ভাই হচ্ছে আপনার ফ্রেন্ড?
হ্যাঁ।
ওকে ওকে,
খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড মানে,
কিন্তু আপনি জানতেন না?
জানতাম না।
ওকে, ফাইন।
তো ওখান থেকে মানে ওর সাথে মানে এইভাবে হয়, তারপরে ওই বিচার দিতে দিতে মানে হেসারের কাছে প্রতিদিন বিচার দিতে আমি প্রতিদিন এইভাবে চালাতাম, পরে লাস্ট মুহূর্তে মানে আমাকে আমার প্রেমে পড়ে যায়, ঠিক আছে আমি আপনার সাথে প্রেম করার জন্য রাজি, তো আমাকে বিয়ে করতে হবে।
ক্লাস 4-এর একটা মেয়ে?
হ্যাঁ, বিয়ে করতে হবে 6 মাস পর। এই প্রস্তাবটা আমি মেনে নিলাম, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তো এইভাবে অনেকদিন চলার পর ওরা হঠাৎ করে মানে ওর সাথে কথা বলা বন্ধ হয়ে যায়, মানে এমন প্রেম করছে মানে এটা মানে অবিশ্বাস্য, একদিন বা এক মুহূর্ত এক মিনিটের জন্য যদি আমি ওর সাথে কথা না বলতাম আমার জন্য পাগল হয়ে যেত। তো হঠাৎ করে মানে মোটামুটি 3-4 মাস পরে মানে হঠাৎ করে যোগাযোগ একটু বিচ্ছিন্ন দিকে চলে যায়, মানে ওর বড় ভাই মানে ওকে শাসন করে, জিনিসটা জানাজানি হয়ে যায় যেতেছে, তো ওই আমার সাথে দেখা করে না, কথা বলে না, আমার খুব ভালো লাগতেছিল, তো ওদের ওদিকে যেতাম, তো আমাদের ওদিকে জমিন কবলের চল।
আচ্ছা আচ্ছা,
তো ওদের বাড়ির নামে মানে অনেক জমি আছে, তো ওদিকে যাইতাম প্রত্যেকটা দিন দেখা করার জন্য, শুধু মানে একটা নজর দেখবো আমি ওকে, এই জন্য চাইতাম। তো মানে ওর সাথে মানে আপসেট হলে মানে অনেকভাবে অনেক কিছু হয়ে যায়। তো ওখান থেকে মানে আমি শুরু করি যে মানে ফিজিক্যালি রিলেশনের দিকে।
আপনার
মাথার মধ্যে এই ধরনের প্ল্যান কিভাবে আসলো, যেহেতু আপনি চকে যান, একটা নির্জন জায়গাতে যান,
চলে আসলো? কারণ মানে অনেকের মুখে শুনছিলাম যে মানে এগুলো বললে মানে পাওয়া যায় কিছু কিছু, মানে আমাদের ফ্রেন্ড আছে
পাওয়া যায়, মানে
ওকে মানে পাবো আমি নিশ্চিত, ঠিক আছে, মানে এটার জন্য হইলো আমাকে বিয়ে করবে।
ও, সেই জন্য আপনি এই কাজটা ওর সাথে করার চিন্তা ভাবনা করেছেন?
এই জন্য ওর সাথে এই কাজটা করার চিন্তা ভাবনা করেছেন।
ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। ওকে,
তারপর মানে মোটামুটি মানে প্রথম বা এসব আমি তখন জানি না যে ওরই বোন। তো যখনই ওকে দেখালাম বললো যে সেটা তো আমার বোন, তুই আমার বোন মানে তোর বোন, তুই ওর সাথে কিভাবে মানে এই সমস্ত রিলেশন রাখিস? আমি জানতাম না যে তোর বোন, যদি জানতাম তাহলে আমি এদিকে একদম আগাতাম। বললো যে যা হয়েছে তুই ওকে ছেড়ে সরি। তো ভালোবাসছি, প্রথম ভালোবাসা, এখন ভালোবাসার কিছু বুঝলামই না, দেখলামই না, এখন যদি আমি মাঝপথে দিকে যদি ছেড়ে দিই তাহলে কি কি করে হবে? তো ওর সাথে আমার এভাবে ঝগড়া হয়ে গেল। তো আমার বাড়ির সাথে ওই আসছিল, তারপর ওখান থেকে মানে আমার বাসা আর স্কুল কলেজ সব এক জায়গায় একই স্থানে। তো বাসা থেকে মানে এ বাস নিয়ে আসছিলাম, তো ওকে মারবো, তো আর ফ্রেন্ডদের ফোন দিচ্ছি যে ওকে মারবো, আর ভাইয়ের মারবো। তো দাবার খেয়ে পরে ওই চলে যায়, তো ঢাকা চলে আসে গ্রাম থেকে। তো ওখান থেকে মানে ওর সাথে আর যোগাযোগ হয় না। পরে মানে মাঝে মধ্যেই প্লান আমাকে মানে ঠিক করে
ভাই,
হ্যাঁ মীর ভাই, তখন ওর সাথে মানে আমার
তখন আর বললি ভাবে পুরো শত্রুতা সম্পর্ক হয়ে গেছে, রাইট?
ক্লোজ ফ্রেন্ড থেকে মানে বন্ধু এই শত্রুর দিকে চলে যায়। তো এইভাবে আস্তে আস্তে যাওয়ার পর প্রায় যখন আমার বয়স 16 বছর, 2 বছর মানে অলরেডি ফিল্ম রানিং চলতেছে, তো হঠাৎ করে মানে আমাকে বললো যে এসে মানে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করবো। আমি অবাক হয়ে যাই যে 6 মাসের কথা বলছি, 2 বছর পার হয়েছে যে বিয়ের কথা বলেনি। ও অবশ্য এখন কি এসে জন্য বিয়ে কথা বলতেছে? আমার প্ল্যানিং ছিল আমি রাজি হয়েছি এই কারণেই যে 6 মাসের কথা বললে মানে ওটাকে আমি আরো 6 বছরের দিকে নিয়ে যেতে পারি। এইভাবে আমার একটা প্ল্যানিং ছিল যে আমি নিজে পায়ে একটু দাঁড়াবো।
ওকে, ততদিনে কি আপনার বন্ধুদের প্ররোচনায় আপনি ওই কাজটা করে ফেলেছেন?
হ্যাঁ, ওই কাজটা মানে মাঝে মাঝে করি।
তখন রেগুলারলি আপনারা করছেন এই কাজটা?
রেগুলারলি।
ওকে, তারপর কি হলো? আপনি আপনাকে যখন বলছে বিয়ে করার জন্য, তারপর
ওখান থেকে মানে আমাকে এই কথা বলার পর আমি অবাক হয়ে যাই, হঠাৎ তুমি এতদিন পর এই কথা বলতেছো যে বিয়ে করবে, কি আমার বিয়ে ঠিক করতেছে বাসায়, তুমি কি বলো তোমার বিয়ে ঠিক করতেছে? আমি এখনো কোনো কাজে যাইনি, তুমি বিয়েটা ক্যান্সেল করো। তুমি এভাবে ওই অনেকগুলো বিয়ে ক্যান্সেল করছো, তো মানে আমার জন্য মানে ওকে বিয়ে দিতে চাইতেছে। পর ওখান থেকে মানে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, মানে ওই ওই সিমটা চালানো, যে সিমে আমি আমরা কথা বলতাম আর আমার পড়ার কথা বলছিলাম সেই লোক, মানে আগে তো মানে আমাদের গ্রামে টেলিফোন পাওয়া যাওয়া হতো, তারপর মানে মোবাইল যখন আসে তো মোবাইল দিয়ে আমি ওকে একটা গিফট করি। মোবাইলটা থেকে মানে একটা সিমও দিয়েছিলাম, তো সেটা দিয়ে কথা বলতাম দুজন, আর ক্যাসেটের দোকান ছিল, মাঝে মধ্যে ক্যাসেট দিয়ে দিতাম। তো এইভাবে মোটামুটি ভাইয়ার ভালো লস করছি। তখন
মেয়েটার নামটা যেন কি ছিল বলছিলেন?
রোকসানা।
রোকসানা, ওকে।
তো ওই সবকিছু মানে ভেঙে ফেলা।
কি ভেঙে ফেলা?
আমি যতদূর শুনছি মানে ভেঙে ফেলেছে।
কে? রোকসানা?
রোকসানা।
কেন ভেঙে ফেললো?
কেন ভেঙে ফেললো? উনি আমার সাথে সম্পর্ক রাখবে না আসলে, সেটা না, ওই মোবাইলটা ভেঙে ফেলে আর বড় ভাই মানে আমাকে যা শোনানো হয়েছে ওই ভেঙেছে।
ওকে,
ওই আমার সাথে সম্পর্ক রাখতে চায়।
এই কথাটা আপনাকে কে শুনিয়েছে?
এই কথাটা শুনেছে ওর এক বান্ধবী।
তিন বছর
হয়ে যায়। আমি আরো বললাম যে একদিন জোর করে রাস্তার মধ্যে দাঁড় করা হয়েছিলাম, যে বললাম তুমি কি আমাকে চাও না? কয় না, আমি আপনাকে চাই। হঠাৎ তুমি আমাকে আপনি করে বলতেছো, এই ছিল কি তোমার ভালোবাসা? বলতেছে যেই ছিল, আমি তোমার সাথে টাইম পাস করছি, এছাড়া কিচ্ছু না। তুমি টাইম পাস করছো তাহলে ওগুলো কি ছিল? সেগুলো নাটক। তো এরকম একটা আমার কাকা দেয়। তো আমার তখন 16 বছর বয়স থেকে স্মোকিং করা শুরু করি,
মানে এই ঘটনা ঘটার পর
ঘটনা, মানে যখন আমার সাথে
আমার, এটা আপনাকে কেন ওইভাবে না করবে?
কেন না করে দিলে মানে ওকে এরকম একটা চিন্তা হয়েছে, যদি ওর সাথে কোনো কথা বলিস বা কোনো সময় কোনো যোগাযোগ রাখিস তাহলে মানে ওকে মানে মেরে।
খুবই স্বাভাবিক, ছোটবেলা একটা এই ধরনের ঘটনা ঘটছে, সেটা বুঝে হোক না বুঝে হোক এটা ঘটছে, এবং এই সময়টাতে অভিভাবকের শাসন বলুন বা যে কোনো ধরনের গাইডেন্স বলুন সেটা মন মানসিকতাকে পরিবর্তন করে দেবে, এটাই স্বাভাবিক। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা আপনাদেরকে বলি, যা ঘটে সেটাই আমরা এখানে তুলে ধরি, আপনার জাস্টিফিকেশনের জায়গা থেকে পুরো ঘটনাকে বিচার করার সুযোগ হচ্ছে একেবারে ঘটনার শেষে গিয়ে। আর সবসময় আমরা একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, সুতরাং জীবনে অঙ্কের মতো ইকুয়েশনে সবসময় লজিকের জায়গাটা থেকে সবকিছু ঘটবে এমন কোনো কথা নেই। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে ক্লাস ফোর এর একটা মেয়ে এবং সেখানে 14 বছরের একটা ছেলের সাথে এইভাবে ফিজিক্যাল রিলেশনশিপ, তো গ্রামের মতো এরকম একটা জায়গাতে কন্টিনিউয়াসলি, এবং সেটাকে তারা প্রেম ভাবছে না কি ভাবছে, এবং সেই সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছে 2-3 বছর যাবৎ, এবং তারপরে অজ্ঞাত কোনো কারণে সেই সম্পর্ক এখন আর নেই। হোয়াট এভার ইট ইজ, আমরা সামনের দিকে এগোতে চাই। তারপর
মানে ওকে বলি আমি যে তুমি আমাকে থেকে মানে ভুলে গেলে বা আমি তোমাকে ভুলে গেলাম, কিন্তু তোমার জন্য আমার তো আর সারা জীবন করার জন্য খুব, আর আমি 100টা প্রেম না করে আমি বিয়ে করবো না, যে কি করলো আমাকে, আমাকে ধোকা দিল, আজ থেকে আমি মেয়েদের ধোকা দিল। তো ওখান থেকে মানে আমি শুরু করি যে আমার জীবনে ভালোবাসা কিভাবে প্রেম করা যায়।
মানে ভালোবাসা মানে আমি একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি যে যখন আপনাকে মেয়েটা ধরনের কথা বললো তখন আপনি সিগারেট খাওয়া শুরু করলেন এবং একসাথে কি একটা প্ল্যান করলেন যে
101টা প্রেম করবো,
কি করবেন
101টা প্রেম করে তারপর বিয়ে করবো।
101টা কেন করবেন, 101টার সাথে কি সম্পর্ক?
101টা না করে আমি বিয়ে করবো না কখনো,
মানে এই 101টাই কেন?
এটাই আমার
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা আজকে যেই জায়গাটি থেকে মানে রবিকে উপস্থাপন করছি আমরা অনেক জায়গাতে স্পিচলেস হয়ে যাব, তার জীবনের যে অপ্রিয় কথাগুলো অপরাধগুলো এখানে প্রকাশিত হবে সেগুলো জেনে। আশা করছি আমাদের সাথেই থাকবেন, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই অনুষ্ঠানে এসে যারা কনফেস করতে চান তাদের জন্য নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি ঠিক 3 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। ওকে, আমরা আবারও ফিরছি রবির কাছে। হ্যাঁ রবি, সংকল্প করলেন 101টা মেয়ের সাথে আপনি অনৈতিক কাজ করবেন বা অবৈধ কাজ করবেন, তারপরে আপনি ভালো হবেন, শুনি তারপর।
পিছনে আমি একটা কথা বলে গেছিলাম, তো ওকে আমি মাঝে মাঝে একটা ছেলের সাথে ঘুরতে দেখতাম, তো আমার খুব রাগ হতো যে ওকে আমি মেয়ে ফেলব, কেন ওর সাথে ঘুরে এরকম মাঝে মধ্যে একটা রিয়াক্ট হতো। পরে মানে হঠাৎ করে আমি রাস্তা দাঁড়িয়ে করে ওই 101টা কথা বলি, তো তারপর থেকে মানে আমার শুরু হয় যে জিত। আমার লক্ষ্য ছিল একটাই, যে আমি কীভাবে প্রেম করবো, আমার উদ্দেশ্য ছিল এটাই, যে কাজ করব আমি শুধু এটাই ছিল উদ্দেশ্য। তো বাসায় আমি বলি তখন গিয়ে যে আম্মু আমি বিয়ে করবো, বলতেছে তোর আরো 3-3টা ভাই আছে।
বিয়ে করবেন মানে? ঠিক বুঝলাম,
মানে ওকে বিয়ে করবো।
কাকে বিয়ে করবো?
রোকসানাকে।
রোকসানাকে বিয়ে করবেন? রোকসানার কাছ থেকে তুমি প্রত্যাখ্যাত হলেন, তখন আপনি সংকল্প করে ফেলেন?
না মানে তখন আমি বাসায় যে মানে এটা মানে বলতেছি
যে তারপরও পাওয়ার একটা ইচ্ছা আছে,
তারপর পাওয়ার একটা ইচ্ছা আছে। বাসা থেকে মানে বললো যে যদি ওই মেয়ের সামনে যাস তাহলে মানে আমার আঁচল পাড়া দিয়ে যাবে, আমার আঁচল মানে বিছায়।
ওকে, মানে মা বলে কথা, মা পছন্দ করতো না?
মা পছন্দ করতো, ওকে মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতাম আমি, আর ওটা পছন্দ করতো না। মানে তারপর থেকে মানে আর এইভাবে বলে দেয় যে তুই আমার যদি আমার যাস তাহলে আমার আঁচলে করতে যাবে। তো সেখান থেকে আমি আর কি করতে পারিনি, ওকে মানে এখন আমার ভালোবাসার সেই জায়গাটাই আমি ওরা বসায় রাখছি এখনও পর্যন্ত। তারপর থেকে মানে আমার শুরু হয়, তো ফার্স্ট আমি কাজে গেছিলাম, বাসা থেকে রাগ করে চলে গেছিলাম, গেছিলাম হলো নাটক।
ওকে,
তো সেখানে চলে যাওয়ার পর ওখানে একটা মেয়ের সাথে দেখা হয়। তো মেয়েটা ওই গ্রামেরই, মেয়েটা পড়তো ক্লাস এইটে।
নাটোরে কেন গেলেন? কার কাছে?
ফ্রেন্ড ছিল, ওরা মানে নাটোর চলে গেছে।
নাটোরে কি কি করতো সে?
মানে অল ফ্যামিলি চলে গেছে।
ওকে,
অল ফ্যামিলি চলে যায় মানে ওখানে থাকে, ওখানে ওরা বসবাস করে। তো ওরা ফোন দিলাম যে আমি আসতেছি, আমার একটা যে কোনো একটা কাজ দে, যে কোনো কাজ একটা আমি করবো। তো ওখানে গিয়ে আমি পেন্টিং এর কাজ করি, বিলিং পেন্টিং। তো এক বাসায় যখন গেলাম তখন একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, রং করতে করতে মানে পেন্টিং করতে করতে মানে একটা ওই মেয়ের সাথে মানে সম্পর্ক হয়ে যায়। তো ওখান থেকে আমি ওনার সাথে মানে ওই দিকে চলে যাই, রিলেশনের দিকে চলে যাই।
রং করতে করতে মানে আমি ঠিক বুঝলাম না, একটু জাস্ট একটু সামারিটি জানতে চাই যে আপনি ওখানে গিয়ে রং মিস্ত্রির কাজ করছেন, তো রং মিস্ত্রি কাজ করতে গিয়ে কোন একটা মেয়ের সাথে আপনার পরিচিত হয়? কোন মেয়েটা, যাদের বাড়িতে রং করছিলেন তাদের নাকি আশেপাশের কোন একটা?
না না, যাই যে বাসায় রং করছিলাম সে বাসায়।
কিভাবে সম্পর্কটা হয় আপনার সঙ্গে?
তো মানে আমার জানি না মানে কি জানি বলো মানে সেটাকে মানে চোখটা মানে আমার অন্যরকম, মানে কোন মেয়ের দিকে তাকালে
হেডলাইটের মতো করে আপনি তাকিয়েছিলেন?
তারপর থেকে মানে মেয়েটা আমার সরাসরি বলেন যে আপনি কি আমার ভালোবাসেন? আমি বললাম যে আচ্ছা আমার মধ্যে কি এমন আছে যে আমি কিছু বললাম না অথচ আপনি আমাকে এরকম একটা অফার করবেন, আমাকে চিনেন না জানেন, ভালোবাসা আসছে মনের মধ্যে থেকে, আর সে ভালোবাসাটাই আমি আপনাকে পারছি, আপনি যতই দেখতেছি ততই আমি আরো ঘুমাতে পারতেছি না। তো সে মেয়েটা এইভাবে একটা কথা বলবো, তো ওর সাথে এইভাবে আস্তে আস্তে রিলেশন হয়ে যায়। তো ওখান থেকে মানে রিলেশন মানে প্রথম ধাপ শুরু হয়। তো ওখান থেকে মানে ওই দিকে চলে যায় মানে ফেজ রিলেশনের দিকে চলে যায় আস্তে আস্তে। তো মোটামুটি এর 11 দিনের মতো, তো ওখান থেকে 15 দিন আমি চলে আসি নাটোরে, তখন আমার 15 দিন হয়ে গেছে, ওখানে চলে আসি থাকি কাজপুর। তো কাজপুর এসে ঠিক এরকম একটা কাজ করি, তো ওখানে এসে টার্সে কাজ করতাম, টার্সে ঘর বানায় না পুবিলে কাজ করতাম, তো মোটামুটি ওয়ার্লিং জানতাম। তো ওখানে মানে এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল, তো ওর সাথে মানে এইভাবে কাজ করতাম। তো এক গার্মেন্টসের মেয়ে সে নতুন নিয়োগ করছে ওই জায়গায় নতুন, তো ওর বাড়ি ওখানে, তো মানে খুব গরিব অত সচ্ছল না, তো ওর সাথে আমার রিলেশন হয়ে যায় এইভাবে মানে একের পর এক রিলেশনের দিকে জড়াই
যায়,
আজকে এখানে কালকে ওখানে মানে অনেক দিকে চলে যায়। তারপর মানে কাজ পেলাম স্টুডিওতে ভিডিও, তো একজন লোকের সাথে মানে ভালো করে আমার একটা পরিচয় হয়ে যায়, সে বলতেছে যে তুমি এই কাজ করো তোমার মানায় না তুমি আমাদের সাথে আসো, মোটামুটি তোমাকে এখন হাত খরচ দেওয়া হবে, খাওয়া দাওয়া আমাদের এখানেই করবে আর আমাদের সাথে থাকবে। আমার চোখে এটা ছিল এরকম, আমি যেটা একবার দেখতাম যে শুধু একটা মানুষের ফেসটা আঁকাইতে পারি না আমি, শুধু আর না হলে ছবি করতে পারি, আর এরকম একটা মানে আমার আর্ট ছিল চোখে। তারপর থেকে মানে 3 দিনের মাথায় মানে আমি কাজটা মাথায় আমার ধরে ফেলি, তার মানে একটা প্রোগ্রাম করার পর মানে একটা বিয়ে তো 3 দিন, ওটা করার পর থেকে মানে আমি আবার ভিডিও লাইনে চলে আসি, সেখান থেকে মানে আমার জীবনযাত্রা প্রেমের দিকে চলে যায়।
আপনি যে পেশাতে চলে গেলেন সেই পেশার জায়গা থেকে জিনিসটা অনেক সহজ হবে, আপনি সেটা বুঝতে চাচ্ছেন তাই তো? প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিষয় নোট করতে চাই, যেমন যারা এখানে বলতে আসে দে আর নট দ্য পারফর্মার, তারা তাদের মতো করে বলে, অনেক সময় তারা আনইজি ফিল করে, অনেক সময় তারা অনেক বেশি টেন্স থাকে এবং একই সাথে নার্ভাস থাকে, তো সবকিছু মিলিয়ে হয়তো নিজেকে এক্সপ্রেস করার জায়গাটা অনেক সময় একেবারে 100-এ 100 হয় না। সেই জায়গাটিতে একজন সঞ্চালকের ভূমিকায় আমি থাকি এবং বোঝার জায়গাটিতে আপনি নিশ্চয়ই আমাদেরকে কোঅপারেট করবেন। হ্যাঁ, সুতরাং ও যেটা বুঝতে চাচ্ছে সেটা একটু নিজের মতো করে বুঝে নিতে হবে, তারপরেও আমরা তাকে অনেক বেশি পরিমাণে এক্সপ্লোর করার চেষ্টা করবো। হ্যাঁ বলুন, আপনি আরামসে বলুন। হ্যাঁ, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই,
মানে আমার জিনিসটা সহজ হয়ে গেল মানে কিভাবে প্রেম করবো, তোমার মাথায় এটাই খেলবো যে প্রেম করার একটা রাস্তা পাইছি, এটাতেই মানে কাজ হবে। তো মানে আমি মানে যে টাকাই কামাইতাম শুধু লুটাই, মানে ফোনে, তারপর মানে মেয়েদের নিয়ে চাইনি যে এখানে সেখানে পার্কে মানে ঘুরতে চলে যেতাম। তো প্রথম বিয়ে বাসায় যে 3টা প্রেম করছি এক বাসায়, মানে একই মানে ওরা আত্মীয় মানে খালাতো বোন, ওরা 3 বোনের সাথে আমি প্রেমের অফার পাই,
মানে আপনাকে অফার করে
আমাকে অফার করে, আমি এ পর্যন্ত খুব হলে বড় জোর 10টা মানে মেয়েকে আমি নিজে অফার করছি,
এছাড়া বাকি সবাই আপনাকে অফার করে,
এছাড়া বাকি সবাই আমাকে অফার করছে।
ওকে ওকে,
আর আমি তাকাইতাম ওইভাবে, চারণ ছিল অন্যরকম।
ওকে,
তো সেখান থেকে মানে তিনটা প্রোগ্রাম করি ওখানে। তো এখান থেকে করার পর মানে প্রত্যেকটা মানে প্রোগ্রামে গিয়েই যদি মেয়ে থাকে তাহলে আমি ওকে ওর সাথে প্রেম করবো, যদি ওর সাথে কেউ প্রেম করে থাকে সেটার মানে রিমুভ করে মানে আমার সাথে প্রেম করবো। তো এরকম মানে দিকে চলে গেলাম। তো একটা প্রোগ্রামে গেলাম, সেটা হলো নোয়াখালী লক্ষ্মীপুর। তো সেখান থেকে মানে মেয়ের সাথে নাম হলো ওর আনিকা। তো মেয়েটা খুব ভালো ছিল, এক বাপের এক মেয়ে। মেয়ের বাপের হলো সিঙ্গাপুর বিজনেস, পাশের অবস্থা খুব সিরিয়াস, মানে না মানে বলার মতো না, মানে খুবই অবস্থা ভালো। মানে দশটা গ্রামের মধ্যে একটা মানে একজন আছে। তো ওখানে ইয়ে কাজ করলাম, মানে আমি ইচ্ছে করে থাকলাম মানে সব জায়গায় থাকি তিন দিন, তো ওখানে আমি একদিন বেশি রইলাম, চার দিন। তো সেখান থেকে
কি কাজ ছিল আপনার ওখানে?
অনেক গভীর দিকে চলে যায় সম্পর্কটা। সব মেয়েদের সাথে মানে মোটামুটি 10-15 দিন কি 1 মাস এর বেশি প্রেম করি না। তো ওর সাথে মোটামুটি 2 মাস চলে যায়। তো আমাকে খুব ভালোবাসতো, আর মাঝে মধ্যে মানে টাকাও নিতাম ওর কাছে, 5,000, 4,000, 10,000 মানে এরকম টাকা নিতাম, প্রায় 43,000-40,000 টাকা মতো আমার কাছে নিচ্ছি। তো লাস্ট মুহূর্তে আমাকে বলতেছে তুমি এই কাজ ছেড়ে ভালো হয়ে যাও, কাজটা ছেড়ে অন্য কোনো কাজ করো, তোমাকে আমি হেল্প করবো, যত টাকা লাগে বাইরে যাবা তোমাকে আমি বাইরে পাঠাবো। তো আমি বললাম যে ঠিক আছে মানে দেখবো আমি চেষ্টা করে। তো আমি একটা প্রোগ্রামে চলে যাই, আর প্রোগ্রামে যাওয়ার পর মানে প্রোগ্রাম থেকে তার আসা যাবো না, যে একটা প্রোগ্রামে ওই 2 জন মানুষই যাই আমি। তো আমরা ওই প্রোগ্রামটা গেলাম হলো কুষ্টিয়া। তো সেই প্রোগ্রামটা থেকে মানে আমি আসতে পারিনি। তো আমার বলতেছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার কালকে তো দেখা, তুমি আসো। তো আমি ওদিনকেই মানে গিয়েছিলাম কুষ্টিয়া প্রোগ্রামে, নতুন প্রোগ্রামে গেছি। তো আমাকে বলতেছে যে আমার কালকে গেল, তুমি আসতে আসো, আমি তো প্রোগ্রামে আসি, আমি আসতে পারবো। অনেকবার ফোন করছে, পরে লাস্ট মিনিটে ফোনটা অফ করে।
প্রথম কথা হচ্ছে যে মেয়েটার সাথে আপনার কথা দেয়া নেওয়া হয়ে গেল, সেই মেয়েটা তো আপনাকে চিন্তা নয়, ভিডিও করতে গিয়ে আপনার সঙ্গে পরিচয়, রাইট? কতদিনের সম্পর্ক আপনাদের?
মোটামুটি 2-2.5 মাস।
আমার কাছে এতটা ইজি ছিল মানে চাইলেই পাওয়া যায় এরকম ব্যাপার,
মানে এরকমটাই হতো আমার ক্ষেত্রে, মানে বেশি একটা হতো। তো আর ওর ক্ষেত্রে মানে আরো সহজ হতো, মানে নানু বাসা থেকে আমার খুব আদর করতো, আমি যদি যাইতাম ওর সাথে মানে কখনো মানে
নানু বাসা থেকে আদর করতো। তার মানে আপনার ফ্যামিলি সম্পর্কে তারা জানতো?
না, তারা জানতো না, শুধু জানতো যে আমার বাসা ঢাকা। এই পর্যন্ত
ঢাকা? আপনার বাসা কি ঢাকাই ছিল?
আমার বাসা ঢাকাই ছিল। তো শুধু এটুকু জানতো আমার ঠিকানা ছিল মানে, তো রং ঠিকানা ছিল রাইট ঠিকানা দিয়ে, যদি কখনো আমার বাসায় চলে আসে, এই জন্য আমি রাত ঠিকানা দিইনি। তারপর মানে এইভাবে মানে যাইতাম, নানা বাসায় যেতাম। তো এইভাবে হওয়ার পর ওই ব্যাগ নিয়ে, আর এইটা শুনি মানে ওদের বাবা মা মানে বাবা তো বাহির থাকে, তো মা বিয়ে ঠিক করবে
তার সাথে,
মানে ওদের এক আত্মীয়র সাথে, কেমন আত্মীয় তা জানি না।
প্রেগনেন্ট কি কার দ্বারা হয়েছে সেটা ওর মা জানতে চাইনি,
জানতে চাইছে পরে আমার কথা বলছে, আমার ঠিকানা আসছে আমি তো আমি রং ঠিকানা দিচ্ছি, সেখানে আসছে আমার পাইনি।
ওকে ওকে।
তো সেখানে আমাকে না পাওয়াতে পরে মানে জোর করে বিয়েটা ঠিক করে ফেলে। তো যে ঠিকানা দিচ্ছি মানে একটা মানে বসে
প্রেগনেন্সি ব্যাপারটা কি গোপন করেছিল তার ফ্যামিলি, যার সঙ্গে বিয়ে ঠিক করেছে আপনার জানা আছে কিনা? কি করেছিল, গোপন করেছিল?
সেটা গোপন করেছিল, যার সাথে বিয়ে ঠিক করে তাকে গোপন করছিল। তারপর মানে ওরা আসে মানে আমার বাসার দেখা দেখে যায়, দেখে যায় যে একটা বস্তির ভিতরে, আসলে আমি ওখানে থাকি না, একটা রং ঠিকানা দিয়েছি, নারিন্দা হলুদ মসজিদ।
ওকে।
তো এখানে একটা ঠিকানা,
কি নাম ছিল মেয়েটার?
তার নাম ছিল আনিকা।
কোথায় থাকতো?
লক্ষ্মীপুর নোয়াখালী।
লক্ষ্মীপুর নোয়াখালী, গ্রামের নাম?
গ্রামের ওখানে মানে লক্ষ্মীপুর যে থানাটা আছে না,
প্রপারি
মানে প্রপারি মানে থানার সাথে।
ওকে। বাবা কোন দেশে থাকতো?
সিঙ্গাপুর।
সিঙ্গাপুর। ওকে। কয় ভাই বোন ছিল তারা?
একাই ছিল।
ও একাই ছিল, আচ্ছা। তারপর?
তারপর মানে ওখান থেকে মানে আমাকে খুঁজে পায় না, পরে মোবাইলটা বন্ধ করে ফেলি আমি প্রোগ্রামে, যে তুই আমার বলতেছি আমার বিয়ে ঠিক করে ফেলেছি, তুমি তাড়াতাড়ি আসো। তুমি না, আমি তো আমি কাজে আসছি, আমি আসতে পারবো না। তো মানে আমি এড়িয়ে চলতেছে ওকে, তো আমিও জানতাম না যে এরকমটা হয়ে গেছিল। পরে লাস্ট মুহূর্তে মানে যখন আমার সাথে লাস্ট কথা হয় ওর সাথে, বলছিলাম আমি প্যাক মুহূর্ত, তখন মানে আমি মোবাইলটা অফ করে ফেলি একদিন, মানে পুরোপুরি মানে আমাকে যেন আর ফোন না দিতে পারি।
ওকে।
তো সিমটা অবস্থা করলাম, মানে মোবাইল চালু ঠিকই কিন্তু সিম চালু না। ওখান থেকে মানে আমি আর কোনো জোগাড় রাখিনি। তো আমাকে মেসেজ করছিল, মেসেজ লিখছে যে আমি মরে যাচ্ছি। ঠিক আছে, তুমি এসে আমার খবরটা জিহাদ করে দেবে। তো তারপর মানে আমি ওদিকে গিয়েছিলাম। তো
কি লিখেছিল টেক্সটে, আমাকে টেক্সটটা ক্লিয়ার করো।
টেক্সটে লিখেছে যে তুমি আমাকে আমার সাথে প্রতারণা করেছো, টাকা নিছো, সেটা কোনো ঘটনা না।
টাকা নিয়েছিলেন তার কাছ থেকে?
হ্যাঁ।
কত টাকা নিয়েছিলেন?
প্রায় 30-40 হাজার টাকা।
30-40 হাজার টাকার মতো। ওকে, তারপর?
সেটাও কোনো ঘটনা না। তুমি আরো নিতা, তুমি আমাকে বিয়ে করবো না, আমার সাথে এরকম একটা চিটিং কিসের জন্য করলো? আমি ভালোবাসি তোমাকে, আর আমি যেহেতু মানে আমার এই এটা আমি তোমাকে দেখাইছি, আর আমি কাউকে দেখাতে পারবো না, আর আমি মরে যাচ্ছি, ভালো থাকো। সব মানে আমি শুনি মানে এলাকার লোকের কাছে শুনি যে বিয়ের পিড়িতি থেকে মানে মারা যায়, বিষ খেয়েছি। ওখান থেকে মানে পরে আমি কবর জিয়ার করে আসি, কিছু জানতে পারে না। আমি রাত্রে রাত্রে গিয়েছিলাম, রাত্রে একদিন থেকেই মানে আমি সব ডিটেলস নিয়ে নিয়েছিলাম যে আসলে সেটা কি সত্যি না মিথ্যে, আমার কি মিথ্যে কথা বললো নাকি সত্যি কথা বললো। তো যাচাই করার পরে দেখলাম যে না আসলে সেটা করছে। তখন থেকে মানে মনটা আমার আরো ভালো লাগে। তো তখন
এটা মারা গেল, সুইসাইড করলো,
সুইসাইড করছে।
কত সালের কাহিনী এটা?
এটা হবে 2009।
2009 এর দিকে?
2009 থেকে। তারপর ওখানে আর আমি যাইনি। তো আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হলো মেঘলা, দোহার মেঘলা।
দোহার মেঘলা?
দোহার মেঘলা
জায়গার নাম। সেই সময় যে ফিতা গুলো ছিল তাই তো, ভিসিআর থাকতো, ভিসিআর ভিসিবি বলতো যেটাকে, ওই সময়টা নাকি পরে আপনারা সিটিতে করেছেন?
পরে আমরা সিটিতে করি, ঠিক আছে। মানে আগে মানে প্রথমে যখন আমি শিখি তখন মানে আমি 35 ক্যামেরা ব্যবহার করতাম, সাদা কালো।
ওকে, প্রিয় শ্রোতা, আজকের এই যে মানে ঘটনাটি আপনারা এখানে শুনছেন এবং উপস্থাপিত হচ্ছে, সেই ঘটনাতে আমি এখন পর্যন্ত অনেকগুলো ট্রিকি কোশ্চেনকে জিজ্ঞেস করেছি আমার সন্দেহের জায়গাটা থেকে, এবং সেগুলোর সঠিক উত্তর আমি পেয়েছি। তারপরও আমরা একটা এসএমএস কলের মুখোমুখি করতে চাই। একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আজকের যে ঘটনা এখানে উপস্থাপিত হচ্ছে ওর জীবনের অপ্রিয় সত্য, সেটা পুরোপুরি উপস্থাপন করতে গেলে 4-5 ঘন্টা সময় লাগবে, যেটা আমাদের অনুষ্ঠানে সম্ভব নয়, যে কারণেই ওর অপরাধের জায়গাগুলোকে অনেক বেশি সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করা হচ্ছে, ডিটেল আপনার সঙ্গে উপস্থাপন করা সম্ভব না। তারপরও আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি আমরা একটু যাচাই করতে চাই। আমরা আপনাকে একটি এসএমএস পোলের মুখোমুখি করছি, যদি মনে হয় রবি এখানে যা বলছে সেটা বিশ্বাস করার মতো নয়, বা এখন পর্যন্ত যা বলেছে সেটা বিশ্বাস করার মতো নয়, এবং ওকে গল্প কন্টিনিউ করতে না দেওয়াটাই বেটার, তাহলে আপনি লিখবেন নো। আর যদি মনে করেন যে না, ও যা বলছে তা সত্য, কারণ কেউ যে চেয়ে নিজের জীবনের অপরাধগুলি ভাবে কেউ স্বীকার করতে আসে না, হয়তো বলার জায়গা থেকে কিছুটা হলে সমস্যা হতে পারে, এবং ওর পুরো ব্যাপারটি আপনারা জানতে চান, ইভেন ওর প্রাশ্চিত্য জীবনে কি হয়েছে সে পর্যন্ত আপনারা জানতে চান, তাহলে লিখবেন ইয়েস। অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এসএমএস পোল, যারা পার্টিসিপেট করেন না এবং যাদের শোনার আগ্রহ আছে তাদেরকে বলতে চাই আমরা যে আপনার একটা ভোটের কারণে অনেক সময় গল্প স্টপ হয়ে যেতে পারে, যদিও যা বলিব সত্য বলিব ইতিহাসে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, কিন্তু যে কোনো মুহূর্তে এটা ঘটতে পারে। সুতরাং সেই জায়গাটি থেকে যারা ভোট করেন না কিন্তু গল্প শুনতে চান তাদেরকে আমি বিশেষ করে বলবো, অবশ্যই আপনি ভোট করুন ইয়েস বলে, আর যারা নো ভোট করবেন তারা তো অবশ্যই লিখবেন, কারণ তার জায়গাটা থেকে তিনি কোনো না কোনো ভাবে স্টপ করাতেই চাইবেন গল্পটি। দেখা যাক ভোটের পাল্লাটি আসলে কোন দিকে যায়, ইয়েস দিকে নাকি নোট দিকে। আমরা একটু পরে এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে জানা দেবো, তবে তার আগে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস করার নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC, ABC স্পেস ইয়েস অথবা নো, ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত 12:06। আবারও মনে করিয়ে দিচ্ছি আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Dream presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। আমরা আবারও ফিরে আসলাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে রবির জীবনের অপ্রিয় সত্যগুলি এখানে উপস্থাপিত হচ্ছে। রবিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গেলে আপনারা একটি পেজের লিঙ্ক পাবেন এবং সেই পেজের লিঙ্কে গেলেই আজকের এই অতিথিকে আপনারা দেখতে পাবেন। তার সামাজিকতার কথা চিন্তা করেই যে ছবিটি এমনভাবে প্রকাশ করা হয় যাতে করে তার সামাজিকতায় কোনো অসুবিধা না হয়। অনেক শ্রোতাই ওখানে বিরূপ মন্তব্য করতে থাকেন ছবি নিয়ে। প্লিজ আপনারা আপনাদের জ্ঞানের জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন যে যারা এখানে অতিথি হয়ে আসেন তাদেরকে সামাজিকভাবে বিপদে ফেলা আমাদের কোনো উদ্দেশ্য নয়। সুতরাং তার ছবি ফ্ল্যাশ হলে বা ঘটনার সাথে কোনোভাবে সাংঘর্ষিক হয়ে যায় তার জীবন, এরকম ভাবে তাকে চেনা গেলে আমরা সেভাবে তাকে বিপদে ফেলতে চাই না। এবং এই এই ব্যাপারটি সবসময় বিসি রেডিও লক্ষ্য রেখেই আমাদের অতিথিদের ছবি ফেসবুকে পোস্ট করে থাকে এবং আশা করছি আপনারাও সেটা বুঝবেন। ওকে, আরেকটি বিষয়, যারা জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলতে চান তারা আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে ফোন করবেন 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের JBSB টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, SMS পোল তো চলছেই, আমরা ঘটনার যে কোনো একটি পর্যায়ে গিয়ে SMS পোলের রেজাল্ট জানিয়ে দেব। ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। ওকে, রবি যেখানটাতে আমরা ছিলাম, আপনি তোহারের কোন একটা জায়গার কথা বলছিলেন, সেখানে গেলাম, তারপর
ওখানে প্রোগ্রামে গেলাম। যাওয়ার পর ওখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, নাম হচ্ছে ওর স্মৃতি। তো এর মতো অনেক গুলো হয়েছে, কিন্তু যেটা আমার জীবনে মানে সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর মধ্যে একটা, তো ওর সাথে আমার সম্পর্ক হয় মানে এক ছোট ভাইয়ের মাধ্যমে। ওই বাসায় মানে এক ছোট ভাই আছে, তো ওকে দিয়ে মানে আমি লেনদেন করতাম, কথাবার্তা এগুলি আদান প্রদান করতাম। তো ওই আমাকে প্রপোজ করে মানে ওর ছোট ভাই দিয়ে যে ওনাকে গিয়ে এই কথা ওনাকে খুব লাইক করি, ওনার সাথে কথা বলতে চাই। তো আমার সাথে কথা বললো, কারণ আমার উদ্দেশ্য ছিল একটাই যে আমি কিভাবে একসাথে প্রেম করবো, সেই জায়গাটাই আমার উদ্দেশ্য। তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিতাম। ওর সাথে কথা বললাম, কথা বলার পর ওই জায়গাটা মেনে নিলাম। তো ওর সাথে আমার দেখা হয় বলদা গার্ডেনে, আর ওই থাকে এলো ওয়ারি। তো ওখান থেকে মাঝে মাঝে আসতো।
কি নাম ছিল মেয়েটার?
স্মৃতি। তো ওখান থেকে মানে আমরা সম্পর্কের দিকে এগিয়ে যাই। তো ও একদিন হঠাৎ করে মানে বলতেছে যে আমাকে তুমি বিয়ে করো, বলতেছে বিয়ে করবো, একটু নিজে দাঁড়াই তারপর বিয়ে করবো, বলতেছে না আমাকে এখন বিয়ে করতে। তো আমি বললাম যে না, এখন তো সম্ভব না, তো কিছুদিন পর। তো আমি ওখানে ছিলাম, ওই যেখানে ছিল ওয়ারি, তো আমি পাশাপাশি মানে ছিলাম, আমি ওর সাথে দেখা করার কথা সেদিন, আমি এই জন্য মানে আসছিলাম। আর কথাগুলো মানে আমার খুব মাইন্ডেড লাগতেছে, মানে ভালো লাগতেছিল না যে আমার খুব বিয়ে করার কথা বলবো কেন, মানে আমার সাথে সম্পর্ক ওরকম ভাবে করতেছি না, আমি ওর সাথে ওকে বিয়ে করতে হবে। ওর কথা কিছু কিছু কথাগুলো মানে খুব মাইন্ডে লাগে, বিয়ে করবো না তাহলে কি সুজন প্রেম করলাম, অনেক কিছু মানে বলছি।
বিয়ে না করার প্রসঙ্গটা আসার আগে আমি মনে করি যে একটা মেয়ের সাথে সম্পর্কটা অনেক গভীরে গেলেই কেবলমাত্র একটা মেয়ে কথা বলতে পারে। কতদিনের সম্পর্ক কারণ মেয়ের সাথে?
ওর সাথে সম্পর্ক মোটামুটি এক থেকে দেড় মাস।
এক থেকে দেড় মাসের মধ্যে এত কিছু করে যাচ্ছে, এটা সম্ভব? হার্টের ব্যাপারে আসলে কোনো কিছু নির্দিষ্ট করে বলা খুব মুশকিল, কখন কোন মোমেন্টে কি হয়ে যায়। অনেক সময় বছরের পর বছরে কিছু হয় না, অনেক সময় কয়েক মিনিটেই অনেক কিছু হয়ে যায়। যাই হোক, মেয়েটা কেন আপনাকে বিয়ের কথা বললো?
মেয়েটা কেন বিয়ের কথা বললো মানে
ভালোবাসা ঠিক আছে, এক দেড় মাস
ওই যখন মানে কলেজে পড়াশোনা করে তখন মানে কলেজের ছেলেরা অনেক ডিস্টার্ব করতো, তখন মোটামুটি আমার বয়সটা 18। তো ওকে ডিস্টার্ব করতো, এর কারণে ওই আমাকে বারে বারে বলতেছে তুমি আমাকে বিয়ে করো, শুধু একদিনের জন্য তুমি হলো তুমি আমাকে বিয়ে করো, একদিনের জন্য হলে তোমার উপভোগ হতে চাই। কিন্তু এভাবে মানে আমি পারছি, লোকে অনেক অনেকে অনেক কথা বলতেছে যে তার সাথে প্রেম করো সে হ্যান, মানে আমাকে অনেকেই থ্রেট করে, আবার অনেকে ডিস্টার্ব করতেছে যে ওর সাথে প্রেম না করে আমার সাথে প্রেম কর, লাভ করবো করতে কিছুই নাই, অনেক অনেক ধরনের একটা মন্তব্য করতেছে। তো তুমি আমাকে বিয়ে করো, আমি বললাম যে আমি না আমি এখন বিয়ে করতে পারবো না, তো আর কিছুদিন যাক, তো এখন তো কেবল সর মাত্র এক দেড় মাস হয়েছে, এখনো পর্যন্ত তুমি আমাকে ভালো করে চিনে উঠতে পারো না, আমিও তোমাকে এখনো পর্যন্ত ভালো করে চিনে উঠতে পারি না, এর মধ্যে কীভাবে আর কিছুদিন যাক, তুমি আমাকে ভালো মতো চিনো, আমি তোমাকে ভালো মতো চিনি, তারপর না বিয়ে করবো, এর মধ্যে তো বিয়ে করা অসম্ভব। বলতেছে না বিয়ে এখন আমার আমাকে করতে হবে, এখন বলতে আজকেই করতে হবে, তোমাকে আমি আসতে বলছি তুমি আসবে, কোথায় আসছো সেটা বল। তো আমি কিন্তু ওয়ারি তখন, কিন্তু আমি বলতেছি আমি বাসায় আছি,
ওকে
আমি আসতে পারবো না, কিন্তু রাস্তার এরপর ওপর তো আমি ওকে দেখতেছি, তুই আমাকে দেখতেছি না, এরকম একটা জিনিস। পরে ওখান থেকে মানে কই যে তুমি আমাকে বিয়ে করবো না, আমি কিনা বিয়ে করবো মানে পরে বিয়ে করবো, আমি এখন বিয়ে করতে পারবো না সম্ভব, আমার হাতে টাকাও নেই, টাকা আমি তো তুমি আমাকে বিয়ে করো, আমাকে কি না এখন বিয়ে করা অসম্ভব, কিন্তু যদি তুমি অন্য কিছু বলো তাহলে বলো, তাহলে দেখা করবো, তাছাড়া দেখা করবো না। তুমি আমার লাশ লাশটা দেখেছো বাকি, যে আমি কিন্তু গাড়ি নিচ্ছে জাপ দেবো, তুমি যদি এখন আমার সামনে না গাড়ি নিচ্ছে জাপ দেবো।
একটা মেয়ে একটা ছেলেকে ভালো করে চেনে না, জানে না, বুঝে না, ইমোশনালি এত কিছু করে ফেলবে। মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স ছিল 16 কি 17।
কি জানে পড়তো সে বা কি পড়তো?
সে মানে ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে।
ওকে,
ফার্স্ট ইয়ার তখন ভর্তি হয়।
কোথায় পড়ছিল?
ওয়ারি পড়ছে।
ওয়ারিতে পড়ছে।
আমাকে যেটা বলছিল,
বাবা কি করতো মেয়েটার?
মেয়েটার বাবা মানে মেয়ে আর্থিক অবস্থা ওরকম ভালো ছিল না, মানে মধ্য ফ্যামিলি, তো বাবা মানে কৃষি কাজ করতো, আবার এবং কি মানে কাঁচামালের ব্যবসা করতো দেশে, আর ওই থাকতো মানে ওয়ারি হোস্টেল,
ওয়ারি হোস্টেলে থাকতো মেয়েটা। এই ওয়ারি হোস্টেলে থেকে আপনার সঙ্গে সম্পর্ক হয়ে যায়?
না, আমার সাথে সম্পর্ক হয়ে যায় ওই বিয়ে বাসায়, যখন বিয়ে বাসায় মানে বাসায় যায়,
ওকে
ওখান থেকে আমার সাথে আমার সম্পর্ক।
ঠিক আছে, সেটা তো আমরা শুনলামই, ফাইন। তারপরে মেয়েটা এই ধরনের কথাবার্তা বলে, তারপরে
তো মেয়েটা রাস্তার রাস্তা ক্রস করবে, তো এর মধ্যে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সামনে না আসো তাহলে কিন্তু আমি যে রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছি তো আমি এখান থেকে যাবো।
এটা আপনি জানলেন কিভাবে?
সেটা মানে আমি ওর ওই পাশে মানে আমি দেখতেছি ওকে, কিন্তু উই আমাকে দেখতেছিল,
ফোনে কথা বলছি,
মানে ফোনে কথা বলতেছিলাম, তো আমি আমার সামনে ওই যখন আমার বইয়ের কথা বলছি তখন থেকে আমি আমার সামনে যাইতেছিলাম, তখন থেকে আমি ব্রেক দিচ্ছি আমার সামনে যাবো। তারপরে ওখান থেকে আমি মানে খুব মনটা খারাপ ছিল, তখন আমি বাসায় চলে আসি, তখন আমার বড় ভাই বিয়ে করি, তো বড় ভাই বিয়ে করার পর মেজো ভাই আর সেজো ভাই দুজন থাকে বাকি, তো মেজো ভাই বিয়ে করলো আর সেজো ভাই মানে একদিনই বিয়ে করছে, দুজনেরই লাভ ম্যারেজ, কিন্তু একজনে ভাইকে গেছে আর একজন মানে সামাজিক ভাবে করছেন। তো ওই বিয়েতে আমি মানে অংশগ্রহণ করতে পারছিলাম, তখন আমি বাসায় যাই, তো গিয়ে তারপর সবার সাথে দেখা করি, সবার সাথে কথাবার্তা বলি আগের মতো, আর সবাই খুশি যে আমি এমন একটা সময় আসছি এতদিন পর। তো বিয়েতে গেলাম, বিয়েতে যাওয়ার পর মানে এই ঠিকানাটা আমি বলতে চাচ্ছি না, সেটা হলো আমাদের মানে আত্মীয় ভিতরে, তো মেয়েটা আমার বিয়ের লাগে মানে আমার ভাইয়ের শালি, তো বিয়েতে গিয়েছিলাম তখন মানে ওর সাথে আমার সম্পর্ক মানে কথাবার্তা বলি মানে মোটামুটি 15 দিনের মতো কথাবার্তা বলি, এমনি মানে ফোন ওই ইউজ করতাম, আর আমি ফোন ইউজ করতাম ওই ফোনে ইউজ করতাম, ওখান থেকে মানে ওর সাথে কথা বলতে বলতাম, প্রত্যেক দিন যেতাম দেখে, তো 1 বছরের মতো মানে আমি বাসায় ছিলাম, মানে এর ভিতরে মানে ওর সাথে সম্পর্ক আস্তে আস্তে করি। তো এক সময় দেখা যায় মানে আমাদের ওখান থেকে মানে বহুত দূর, মোটামুটি ভালো দূর, কিন্তু নদী পথ মানে গাড়ি ঘোড়া মানে ওরকম চলে না, তো নদী পথে যাইতে হয়, তো মাঝে মধ্যে আমি রাত্রে মানে ওদের সাথে ওর সাথে দেখা করতে চাইতাম, 10-15 মিনিট দেখা করেই আমি চলে আসতাম।
ওকে,
তো যাওয়ার পর মোটামুটি 4 মাস হয়ে যায়, তো এর মধ্যে আমাকে বলতেছে যে সবাই তো জানাজানি হয়ে গেছে, মানে আমি যদি আমার মায়ের বাসায় যাইতাম মানে ভাইয়ের শ্বশুর বাড়ি, তো সবাই আমাকে মানে একটু চেঁচাইতো যে পুত্র হয়েছে জামাই হয়েছে, ওই যে আমার ভাই বিয়েন ওর সাথে সম্পর্ক আমার মানে সেটা সবাই জানতে পারে, এইভাবে আস্তে আস্তে মানে জিনিসটা আমার অন্যদিকে চলে যায়, তো আমার ভাবি না সেটা মেনে নেয়নি যে আমি ওর সাথে সম্পর্ক করি, আমাকে আমার বাসা থেকেও কেউ সম্পর্কটা রাখি, এরকম মানে তুই পরিবারই মানে অন্যরকম একটা সম্পর্ক মানে অন্যদিকে চলে যাচ্ছে, ভাই অসুর ভাই বাসায় যায় না, মানে সে গেলে কথা শুনে যে আমি আসি এনতেন, এরকম মাঝে মধ্যে ওই গেতাম, সম্পর্কটা মানে খুব ঘনিষ্ঠ দিকে চলে যায়। মেয়েটার নাম ছিল পিঙ্কি, ওর সাথে আমার এইভাবে আগে যেতাম মাঝে মধ্যে, এখন মানে সপ্তাহে 2-3 বার 4 বার এরকম প্রতি সপ্তাহে যাই, রাত্রে যেতাম একটা নৌকা নিয়ে যেতাম, মানে যখনই যেতাম নৌকাটা লয়ে যেতাম।
ওকে,
এভাবে আস্তে আস্তে মানে ওরা বলতেছি যে এগুলো করি, তো ফিজিক্যাল রিলেশন দিকে চলে গেলে মানে সবাই জানালেন হয়েছে তখন আমার আমার সাথে তোমার বিয়ে হবে, ওকে আমি প্রথম একটা প্রস্তাব করি।
ওকে,
তো বয়সটা তখন তেমন না, 14-15 হবে, ছোটই, তো ওখান থেকে মানে মানে এতটা বোঝা নেই জিনিসটা, পরে মানে এইভাবে আস্তে আস্তে ফিজিক্যাল রিলেশন দিকে চলে, তখন মানে পড়াশোনা করতো ক্লাস 8-এ, সেখান থেকে যখন ক্লাস 10-এ ওঠে মোটামুটি ভালো সম্পর্ক হওয়ার সাথে আমার মানে প্রায় 4 বছর মতো লং টাইম নিয়ে একটা মানে সম্পর্ক হয়, এর মধ্যে আরো অনেকগুলো করতেছি, তো আমার ইচ্ছা ছিল যে ওকে বিয়ে করবো, কিন্তু কিছু কিছু কারণে মানে ওকে আমার প্রত্যাহার করা হইলো, কিছুদিন যাওয়ার পর মানে সবাই জানাজানি হয়েছে যে পুত্র এরকম আসে রাত্রে আসা সকালে চলে যায়, তো এরকম মানে মন্তব্য হইলো, পরে এরকম কথা শুনলাম আর আম্মু মানে আমার মা ওই বিয়ে ঠিক করে, বিয়ে ঠিক করে আমাকে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করবো করবো না, তিনি বলতো যে আমরা বিয়ে করবো, হ্যাঁ তো এখন কি, এখন তো কিছুই না, আর যাক কয়েকদিন না আমার আগে এখন বিয়ে করতে হবে, আমার এক সপ্তাহ পরে বিয়ে হয়ে যাবে, দুজনের মন খারাপ, তো আমার মন খারাপ হয়ে দিদি মানে ওর কিছু কিছু আচরণের যে আচরণগুলো মানে আমার সহ্য হতো না, উনি আমাকে বলতো যে আপনার আব্বু দুইটা বিয়ে করছে না, আপনি যদি এরকম করেন তাহলে আমি কি করবো, উনি কিছু কিছু মানে কথা বলতো আমার খুব মাইন্ডে লাগতো, মানে এই জন্য উনি আমাকে মানে এড়াই চলতো আমার উপর থেকে, বললো যে আমার একসাথে দেবে তুমি মানে ওর গায়ে হলুদ দিয়ে মানে আমি চলে আসতাম, আর বললাম যে আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি যে কাজটা কেন করো,
গায়ে হলুদ আপনি কার দিচ্ছিলেন?
গায়ে দিচ্ছিলাম ওর
বিয়ের কার সাথে,
বিয়ে মানে ওর মানে মাহাতো ভাই, পিঙ্কি মাহাতো ভাই।
তো মেয়েটা কেন গায়ে হলুদের আগে আপনাকে বলেনি যে সে প্রেগন্যান্ট?
না আগে সেটা বলেনি, তো আমি পরে বলছি জানি তো আমি ওকে লাথি মারি,
লাথি মারি মারি
মানে যখন আমার বলছে যে আমি প্রেগনেন্ট, তখন আমি ওকে একটা
কোথায় বলেছে আপনাকে
যে ঘরে,
কোন ঘরের মধ্যে?
ওদের ঘরে মানে মানে যে হাউস আছে না
যাতায়াত ছিল সহজ করতে পারতেন, কেন পারতেন?
আমার ভাইয়ের শ্বশুর বাড়ি।
তারপর
মানে ওখান থেকে মানে আমার পার্সোনালি কথা বলতে গিয়ে মানে আমাকে এই কথাটা বলবো যে আমি প্রেগনেন্ট, এখনো সময় আজকে আমাকে বিয়ে করবো, তখন আমি একটা লাথি মারি। তারপর মানে ওখান থেকে মানে যখন বিয়েতে শেষ বিয়ে শেষ দিকে মানে যখন তখন আমি আত্মহত্যা করি,
আত্মহত্যা করে মানে
গ্রাম সাইডে তো মেডিকেলে যাতায়াত মানে খুব রাস্তা মানে খুব,
কে নিয়ে গেল?
আমার ভাই নিয়ে গেছে।
আপনার ভাই কেন ওকে নিয়ে যাবে? ওর ভাই বোন নাই?
না আমার ভাই নেই, বড় ভাই নেই।
ওকে
বাবা
কি করতো?
বাবা মানে দুবাই থাকতো, আবার এসে মানে একবার চলে আসে তখন কৃষি কাজ করে।
ওকে, তারপর?
তারপর মানে ওই ওখান থেকে মানে বিষ খেয়ে ফেলো, তার দুদিন পরে মানে আমার পাটা ভেঙে গেল।
আপনার পাটা ভেঙে যায়? কিভাবে ভাঙে?
তো আমি বুঝতে পারিনি যে পাটা কিভাবে ভাঙে, গাছে পড়ছিলাম তো চালতা ছিলেন তো মানে
চালতা,
হ্যাঁ সেই গাছে পড়ছিলাম তো উঠে সব চালতা মানে পারছি, কিন্তু লাস্ট মুহূর্তে মানে একটা পুরো ভালো একটা মানে ডাল সেটাতে পাড়া দেওয়ার পর একটা নিজে পাড়া দেওয়ার আগেই মানে একটা অল্পতে ওই কথাটা মনে পড়লো যে ওই এইভাবে আমার জন্য মারা গেল, আমি কী করলাম, এটা তো বিয়ে করলে পারতাম যে ভাগায় নিয়ে গেলে পারতাম, কিন্তু আমি তো কী করলাম, তো গাছে বসে মানে এরকম একটা মানে চিন্তা ভাবনা করতেছিলাম, তো পাড়াদের সাথে সাথে মানে ঢালটা ভেঙে যায়, সাথে ছিল মানে ওয়ার্ডিং দোকান ছিল ওয়ার্কশপ, তো সেখানে কেসি কেটার মানে ই দিল মানে অ্যাঙ্গেলগুলো দাঁড়া করানো ছিল, তো অল্প একটু জন্য মানে আমি মানে বেঁচে গেছি, তো এমনি পায়ের উপরে লাগছে, পায়ের উপরে গেলে মানে পাঁচটা হাড় নিয়ে
এই মেয়েটা যে মারা গেল। গ্রামে এরকম একটা মেয়ে আত্মহত্যা করলে বিভিন্ন রকমের কানাঘুষা হয়, মারা যাওয়ার পরের অবস্থা কি হয়েছিল?
মারা যাওয়ার পর অবস্থা হয়েছে মানে আমাকে সবাই মানে ধরা পড়ছে, আমার ভাইয়া বলতে তুই বাসা থেকে এখন চলে যাবি, তো এই বাসায় আইসা ছাড়া অবস্থায় তুই আমার সারের সাথে এরকম একটা
মানে আপনার ব্যাপারটাকে সবাই জানতো? এটা
সেটা সবাই জানতো।
কিভাবে জানতো?
মানে আমি যাতায়াত করতাম, আর দ্বিতীয়ত মানে আমাদের সম্পর্কটা মানে সবাই আসতেছে মানে ওর যে ছোট ভাই আছে মানে পিঙ্কির ছোট 8-9 বছর হবে, তো ওই সবাইকে বলে দেয়।
পিঙ্কির সাথে আপনার শারীরিক সম্পর্ক ছিল এবং এটাকে পিঙ্কির ছোট ভাই জানতো, দেখেছে কখনো?
না কখনো দেখে নাই, সেটা মানে বলে দিত, বলে দিচ্ছে সব যে আমার সাথে আমি মানে প্রেম করি বা এইসব।
তারপরে ওর বিয়ের ঠিক করলো কেন অভিভাবকরা?
মানে অভিভাবকরা ঠিক করতেছে মানে আমাদের বাসাতে চাপ দিচ্ছে।
আপনাদের বাসাতে কি চাপ দিচ্ছে?
যে ওকে মানে ফাঁকি বিয়ে দেন, আমি আমরা আপনার মেয়েকে আমরা আনবো, তো এইভাবে একটা সমস্যা সৃষ্টি হবে।
ওকে,
এই জন্য মানে ওকে ওর মামাতো ভাইয়ের সাথে,
মামাতো ভাইটা জানতো না?
ওর মামাতো ভাইটা জানতো না, তো মানে ওর মামাতো মানে নানু বড় এলো মানে অনেক দূরে 15-20 কিলোমিটার হবে, তো মানে এরা জানতো না এগুলো, মামাতো ভাই থাকতো মানে দুবাই।
ওকে,
তো সে বাইরে থেকে আসে, আসার পর মানে যে তিনি আসে তার 7-8 দিন পরে মানে বিয়ে ঠিক কমপ্লিট মানে হয়ে যায়।
ওকে, তারপরে মারা যায়। মারা যাওয়ার পরে কি হয়?
তারপর মানে তারপর মানে শুরু হবে, আমি অসুস্থ ভোগ করি।
আপনি অসুস্থ ভোগ করেন, পুলিশ আসে না বাসায়?
না, মানে তখন মানে এরকম ধরনের কিছু হয় না যে মানে আমার জন্য মারা গেছে বা আমাকে পুলিশে দেবে, এরকম কিছু তারা করে নাই। করে নাই আমার সেই জায়গার জন্য যে তার একটা মানুষ আছে এই জায়গাটায়, যে তার শ্বশুর বাড়ি বা তার ছোট ভাইয়ের যদি এইভাবে পুলিশে লয়ে যায়, তো মানে আমার সেই জায়গায় মানে একটু সেটা মানে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে।
তারপর পা ভাঙার ঘটনা বলছিলেন, তারপর কি হলো?
তারপর মানে পা ভাঙে আমি 6 মাস বিছানায় থাকি। তো তখন থেকে মানে আমি আমার মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। আস্তে আস্তে আমি অনেক সুখে গেছি আর সবকিছু চিন্তা ভাবনা করলাম যে কি হলো এটা। আর তারপর নিঃসুস্থ হওয়ার পর আমি নিজম নামে একটা মেয়ের সাথে সম্পর্ক হয় মানে একটা প্রোগ্রামে গিয়ে।
আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে একটার পরে একটা আপনার জন্য রেডি হয়ে আছে, একটা যাবে তো আরেকটা আসবে, মানে দেয়ার শুড বি সাম রেশনালিটি। সি, আপনি বলছেন যে আপনার টার্গেট আছে 101 মেয়ের সাথে আপনি ধরনের কাজ করবেন, ফাইন, বাট যদিও স্বল্প সময়, কিন্তু বলার জায়গা থেকে আমাদের তো একটা বিশ্বাসযোগ্যতা জায়গাটা থাকতে হবে। ওকে, যাই হোক, পিঙ্কি মারা গেল, আর আরেকজন কি বলছিলেন?
আনিকা।
প্রিয় শ্রোতা, একজন মানুষ কখনোই, হ্যাঁ, তার বলার জায়গা থেকে যথেষ্ট সমস্যা আছে আমি স্বীকার করছি, যথেষ্ট প্রশ্ন আমাদের মাথায় আসছে, কিন্তু জেনে শুনে এরকম একটা গণমাধ্যমে এসে লাখ লাখ মানুষের কাছে এই যে নিজের কাঁধে এতগুলো দায় চাপিয়ে নিচ্ছে, এতগুলো মানুষকে হত্যা করার দায়, কার খেয়ে এত মানে কি বলা যেতে পারে, একটা বাংলা শব্দ আছে না, ঠেকা পড়েছে, যে কারণে সে এসে নিজের কাঁধে দোষ চেপে নেবে, কি কারণ নেবে? কোনো প্রফিট তো নেই, কোনো লাভ তো নেই, তাকে তো কিছুই দেওয়া হবে না। হ্যাঁ, তাহলে সে কেন নিচ্ছে এতগুলো খুনের দায়, সে নিজের কাঁধে কেন চেপে নিচ্ছে? এই প্রশ্নের জায়গাটায় বিশ্বাস রেখে আমরা কি ওকে সুযোগ দিতে পারি কিনা, সেই SMS পোলের রেজাল্ট আমরা একটু পরেই আপনাদেরকে জানাবো যে কত শতাংশ লোক ওকে ইয়েস ভোট দিয়েছে, কত শতাংশ লোক ওকে নো ভোট দিয়েছে। আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই। আপনি বললেন যে পিঙ্কি সুইসাইড করার পরে বেশ কিছু ঘটনা আপনার সাথে ঘটছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার পা ভেঙে যাবে, তারপর আরেকটা মেয়ে আপনার জীবনে আসলো, কি জানার নাম?
তার নাম হলো নিঝুম।
নিঝুম, নিঝুমের সাথে পরিচয় হলো কিভাবে?
নিঝুমের সাথে পরিচয় হলো মানে আমি একটা প্রোগ্রাম চাই, সুস্থ হই
ভিডিও
ভিডিওতে,
মানে এটা একটা বড় সোর্স আলটিমেটলি, কারণ বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাম্যানরা গেলে ছবি তোলা বলেন বা পোজ দেয়া বলেন, সেক্ষেত্রে আলটিমেটলি একটা বড় সুযোগের তারা হাতে পেয়ে যায় আলটিমেটলি, সেই সুযোগটাকে কিন্তু ও একের পর এক কাজে লাগাচ্ছে আমাদের আজকের রবি। তারপর
তারপর মানে ওর সাথে মানে চোখে চোখে কথা হয়, চোখে কথা হওয়ার পর মানে ওর একটা বাচ্চা আছে, ওই তার হাজবেন্ড আছে, মানে এক কথা দুই কথা মানে ওর সাথে হারি হাসি ঠাট্টা, মানে
নিজে বিবাহিত ছিল,
নিজে বিবাহিত ছিল।
ওকে,
তো আমি জানতাম না যে বিবাহিত, মানে দেখলে মানে আনম্যারিড মনে হয়।
ওকে,
তো এরকম একটা মেয়ে, আর তারপর থেকে মানে ওর সাথে সম্পর্ক আস্তে আস্তে মানে একটু গভীরতে চলে যায়, মানে একটা অন্যদিকে চলে যায়। পুরো আমার নাম্বারটা ওকে দিলাম, ওর নাম্বারটা আমি নিলাম, ফোনে কথা বলতে বলতে ওর সাথে আমার একটা মানে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। মানে ওই বাচ্চার বয়স তখন 2.5 বছর, ওর যে একটা বাচ্চা আছে।
ওকে,
তো আমি আর বললাম যে তোমার কাছে একটা বাচ্চা দিচ্ছিলাম, বাচ্চাটা কার, তোমার বোনের নাকি কার? কয়, এটা আমার বোনের না, এটা আমার।
This track was downloaded from FusionBD.com.
আর আমার বিয়ে হয়েছে সেটা আমাকে বলছে।
ওকে,
আমার বিয়ে হয়েছে কিন্তু সেই বিয়ের ফসল এটা।
ওকে,
আমার হাজব্যান্ড।
ওকে,
তো আমি এই বাচ্চাটা আমি নিয়ে যাবো, তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে এই বাচ্চাটা আমি নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে মোটামুটি 6 মাস চলে যায় সম্ভব, তারপর মানে আমাকে একটা বিয়েতে ইনভাইট করে।
ওকে, একটা বিয়েতে ইনভাইট করলো,
মানে ওর ননদের,
ননদের বিয়ে,
ননদের বিয়েতে আমাকে ইনভাইট করলো।
ওকে,
তো আমি ক্যামেরা করার ছাড়ি মানে এমনিতেই বিয়ে খেতে গেছি ওর ননদের, তো ননদের বিয়ে খেতে যায়, তারপর মানে ওর সাথে মানে একটা প্র্যাকটিক্যালি রিলেশনে চলে যায়। তারপর থেকে মানে ওই আমার খুব ডিস্টার্ব করতো, মানে ডিস্টার্ব বলতে মানে আমি কাজ করতে পারতাম না ওর জন্য, কাজটা কিছুই করতে পারতাম না।
ওকে,
পরে আমি বললাম যে দেখো তুমি যদি এরকম করো আমার সাথে তো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো। তারপর মানে ওই একটা ভিডিও রাখছে,
ভিডিও মানে
মানে আমি একটা ভিডিও করছিলাম আর ওই একটা ভিডিও করছিল, ঠিক আছে, মানে আমি যে ভিডিওটা করছিলাম যে ওর সাথে ফেসবুকে রিলেশনটা করেছিলাম, ওই ভিডিওটার মানে আমি করছিলাম ওর সাথে।
ফিজিক্যাল রিলেশন করার অবস্থায় আপনি ভিডিও করেছিলেন?
ভিডিও করেছিলাম
ওর সাথে।
ওর সাথে
ভিডিও রাখলো মানে কিভাবে ভিডিও রাখলো?
ভিডিওটা মানে আমি ওর সেন্ড করছিলাম যে দেখো তুমি দেখো।
দাঁড়ান দাঁড়ান, আপনি ভিডিওটা যখন করেছিলেন তখন কি ওকে আপনারা আপনি বলেছিলেন যে আমি ভিডিওটা করছেন নাকি আপনি গোপন গোপন ভাবে ভিডিওটা?
না না গোপন ভাবে না,
ওকে জানিয়ে করেছেন?
জানিয়ে করেছেন।
এবং এই ভিডিওটা ওকে আপনি দিয়ে দিয়েছিলেন দেখার জন্য? তারপর কি হলো?
তারপর মানে যখন আমি কথা বলি যে তুমি যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে মানে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। তো এইভাবে আর কথা বললাম। পরে ওই বলছে যে তোমার তো একটা ভিডিও আছে, মানে এখন একটা ঠেট করে আমাকে যে তোমার একটা ভিডিও আছে সেটা আমি ছড়াই দেবো, তারপর তোমার একটা সমস্যা হয়ে
যাবে।
তারপর আমি একটু ঘাবড়ায় পড়ি যে সেটা কি করলাম আমি, এটা সে নিজে পায় নিজেই করার মনে করে মানে ওখান থেকে ওই ভিডিও ছড়াই দেন। তারপরে আমি নিচ্ছে মানে
ভিডিওটা ছড়াই দেয়। কোথায় ছড়ায়?
ছড়াই দেওয়ার বলতে মানে আশেপাশে এলাকা মানুষ জানে, পরে আমার 25,000 টাকা জরিমানা করে।
ভাই আপনি ক্লিয়ার করে বলেন জিনিসটা, আমার তো বুঝতে হবে জিনিসটা। আপনি থাম করে 25,000 টাকা জরিমানা দিলে তো হবে না। সি পিপলস আর মানে যারা শুনতেছে তারা অনেক বেশি অ্যাংশাস, ঠিক আছে? এবং প্রথম কথা হচ্ছে তারা প্রচন্ড রেগে যাচ্ছে আপনার কথা শুনে। আপনি ধাম করে 25,000 টাকা জরিমানা, ধাম করে ভিডিও চলে গেলেন, ধাম করে ভিডিও দিয়ে দিলেন, ধাম করে প্রচার হয়ে গেল। আপনি ক্লিয়ার করে বলেন যে কিভাবে জিনিসটা হয়েছে। উই আর রিয়েলি ওয়ান্ট টু নো হোয়াট ইউর স্টোরি। ওকে বলেন।
ওই ভিডিওটা মানে যখন ওর কাছে দিয়েছিলাম, ভিডিওটা ওর এক ভাইয়ের কাছে
দেয়।
যখন আমি ওকে বলি যে আমি তোমাকে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না,
ওকে দেওয়ার পরে কি হলো? ভাইয়ের কাছে দেওয়ার পরে,
ভাইয়ের কাছে দেওয়ার পর ভাই আমাকে একটা ফোন দেয় যে তুমি এই কাজ কেন করলো, বোনের সর্বনাশটা কেন করলো। আমি বললাম যে কেন করছি সেটা জানি না, তো আমি ওর সাথে প্রেম করি, আমার সাথে প্রেম করি, জাস্ট একটা মানে মাথায় একটা বোধ চাপছে, এর জন্য মানে এই জিনিসটা হয়ে গেছে। তো ভাই সরি। তো ভাই সরি বলেই হয়ে গেল? ভাই ওর ভাই আমাকে ঠিক করলো যে আমি আস্তে আস্তে এনতেন। আমি মাঝখানে 3-4 দিন ফাঁকে ছিলাম, একটা প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম থেকে এসে পরে মানে 3 দিন ওদিকেই ছিল সেরা। তো আমাকে মানে জোর ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায় মানে ওদের গ্রামে, ওদের গ্রামে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর মানে আশেপাশের লোক জানা ছিল, তো সেক্ষেত্রে মানে আমার জরিমানাটা করে।
কারা জরিমানা করে?
ওর বড় ভাই।
ওর বড় ভাই কি বলে যে টাকার বিনিময়ে এটা শোধ হয়ে যাবে?
মানে কিছু লোক আছে মানে এরকম যে মানে বলতেছে যে টাকা দেস 50,000 তাহলে তোকে ছেড়ে দেবো, আর না দেবা তোকে এখানে গুম করে ফেলবো।
তখন আমি 25,000 টাকা কোথায় পেলেন?
তখন আমি 25,000 টাকা কোথায় পেলাম? মানে আমি যে কাজ করি মানে আমার একটা ইন্স্যুরেন্স আছে। তো ইন্স্যুরেন্সটা
কি ইন্স্যুরেন্স? আপনার
মানে ইন্স্যুরেন্স বলতে মানে সমিতি।
ওকে,
সমিতিতে আমরা টাকা রাখি।
হ্যাঁ।
তো বললাম যে আমি তো আমার তো অত টাকা নেই, তো আমার কাছে মাত্র 25,000 টাকা।
ওকে,
তো ওখান থেকে মানে আমি আপনাকে টাকা দিতে পারবো, তাছাড়া মানে যেখানে আমি মেয়েও ফেলেন তো আমি টাকা দিতে পারবো। তারপর মানে আমাকে সময় দেয় একদিনের, তো আমি আমাদের আমার সাথেই চলে ওরা, তো সময় থেকে আমি 25,000 টাকা উঠে তাদেরকে দিয়ে দিই, তারপর মানে আমাকে ছেড়ে দেয়।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং একই সাথে এসএমএস পোলের রেজাল্ট জানার সময় হয়েছে। চলুন দেখা যাক এসএমএস পোল কি বলছে। কম্পিউটারের কাছ থেকে আমরা জানছি যে স্টোরি আসলে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। এসএমএস পোলের রেজাল্ট This is the first time SMS poll আমরা দেখলাম যে 45% হচ্ছে yes এবং একই সাথে 45% হচ্ছে no এবং 10% হচ্ছে no comments। তার মানে yes no পাল্লা একই সমান এবং এটা আসলেই কন্টিনিউ করব কি করব না, এতক্ষণ কনফিউশন এবং এত কোশ্চেন আরাইজ পড়ে, সেটা আমার মনে হয় যে আপনাদের উপরে আরো একবার ছেড়ে দেওয়ার সুযোগ হয়েছে। ওকে, আমরা আবার শর্ট টাইমের জন্য আরেকটা SMS পোলে যেতে চাই, কারণ আমরা দেখলাম যে মাঝামাঝি পর্যায়ে রয়েছে। 45% হচ্ছে yes, 45% হচ্ছে no এবং 10% হচ্ছে no comments। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এই 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি দিচ্ছি এবং 4 মিনিট পরে এসে আমরা বাকি ইতে যাব যে আলটিমেটলি আপনারা সত্যি সত্যি শুনতে চান কিনা, এবং ওকেও আমরা কিছু প্রশ্ন করতে চাই, দেখি আমাদের লিসনাররা কি বলেন। আপনারা যদি নো ভোট দেন তাহলে আমরা ড্রপ করে দেবো আজকের এই স্টোরিটা। যারা শুনতে চান তারা ভোট করুন। ভোট করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, তবে তার আগে আপনাকে আমি প্রশ্নটা করছি। আপনার গল্পটা এখন পুরোপুরি ঝুলে আছে এবং আপনার লিসনারদের কিছু বলার আছে কিনা এই জায়গাটিতে, কারণ অনেকেই আপনাকে বিশ্বাস করতে পারছেন। কি বলার আছে আপনার?
আমার বলার আছে এটুকুই যে কে কতটা বিশ্বাস করলো না করলো আমি জানি না, যতদূর জানি যে অর্ধেক আমাকে বিশ্বাস করছে আর অর্ধেক আমাকে বিশ্বাস করেনি। তো যারাই বিশ্বাস করছে আর যারা না করছে তাদেরকেও একটা কথা বলছে, আপনারা বিশ্বাস করেন অথবা না করেন আপনাদের উপর, কিন্তু আমার ঘটনাটা ঘটছে এটা বাস্তব, অবশ্য ওই এক উপরওয়ালা জানে এক আমি জানি।
ওকে প্রিয় শ্রোতা, সম্পূর্ণই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। SMS করুন 2221 নম্বরে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর আবারও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো অন FM 89.2। ওকে, আমরা ফিরে যেতে চাই আমাদের যিনি অতিথি তার কাছে, তবে তার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে SMS পোলের রেজাল্ট। আমরা ঠিক জানি না, যাহা বলিব সত্য বলিব ইতিহাসে হয়তো ফর দ্য ফার্স্ট টাইম কোন একটা গল্প, কোন একটা অপরাধ বোধ এত বড় একটি জায়গাতে এসে ড্রপ হতে যাচ্ছে, মেবি যতটুকু আমি দেখছিলাম একটু আগে আমার কাছে সেটা মনে হচ্ছিল। লেটস সি হোয়াট হ্যাপেন, কম্পিউটার কি বলছে। ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 51% হচ্ছে ইয়েস, 43% হচ্ছে নো, আর বাকি সবাই হচ্ছে নো কমেন্টস। ইউ আর সেফ রবি, বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইজ কোয়াইট আনবিলিভেবল। যাই হোক, ঘটনাটা হয়তো বা অনেক অনেক বড়, অনেক বিস্তারিত করে বলা উচিত, সেই জায়গাটি থেকে হয়তো বা একটু কনফিউশন আছে বলেই আমাদের আজকে পার্সেন্টেজের এই অবস্থা। তারপরে ইউ আর সেফ, সো অন দ্য বেসিস অফ দিস উই ওয়ান্ট টু কন্টিনিউ ইউর স্টোরি, লেটস বিগিন এগেইন। ওকে বলেন, তারপর কি?
তারপর আমার মনে একটা জিদ ধরলো যে ওর জন্য আমি এক শুধু একটা মাত্র ভিডিওর জন্য আমি 25,000 টাকা জমিয়েছি, তাহলে এই 25,000 টাকা শুধু আমি উঠাবো। তারপর ওর সাথে মানে সম্ভবটা একটু ঘনিষ্ঠ করি, ঘনিষ্ঠ করার পর আমি জানতাম যে ওই সাঁতার জানে না, আমাকে আগেও বলছে এবং কি আমি নিজেও দেখছি যে কখন সাঁতার দেয় নেই এবং কি জানেও। তো ওকে প্ল্যানিং করে মানে একটা নৌকা নিয়ে চকের ভিতরে আরো বিলে তো গেলাম। নৌকাটা এমনি পাশে মানে এক ঘাটে মানে নৌকাটা ছিল, নৌকাটা কার জানি তা জানতাম না, তো নৌকাটা নিয়ে গেছি। ঘুরে নিয়ে তো অনেক কথা বললাম যে দেখো তুমি তো আমার সাথে মানে এরকম একটা প্রতারণা করছো, তুমি এটা কেন করো? বলতেছে যে আমি কেন করলাম, আমি তোমাকে শুধু পাওয়ার জন্য, তোমাকে আগে বলছি তুমি আমাকে বিয়ে করো, এখনও বলতেছি তুমি আমাকে বিয়ে করো। তো আমি বললাম যে তোমাকে বিয়ে করবো ভালো কথা, তুমি এই কাজটা কেন করো? তুমি ভিডিওটা নিয়ে আমাকে আমার সাথে এরকম একটা কিলিও পটটা করো, এটা তো কোনো করার কোনো মানি হয় কি না, আমি এটা করে বলছি সরি সরি বললে সব কিছু হয়ে গেল। তখন আমি তো সরি বলছিলাম, আমার ভাই কী বলছিল যে সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তো আমার 25,000 টাকা তুমি আমাকে আমার কাছ থেকে মানে খাইছ, তুমি খাইছো, তোমার বড় ভাইয়ের থেকে খাইছে মানে তুমি খেয়েছো, একই কথা, তোমার জন্যই তো আমার টাকাটা গেছে। এরকম কিছু ওর সাথে ঝগড়া হলো কতক্ষণ, তো মুখে অনেক গালি গালাজ করলাম। তারপর মানে ওই মানে চেটে যায়, তারপর মানে আমি ওকে নৌকাটা ডোলান দিয়ে ওকে ফেলে দিই। আমাকে বলছিল তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ফেলে দেও, মানে পড়ে যাওয়ার পর ওই নৌকা থেকে যখন আমি ওকে ফেলে দিই মানে ঢোলায় তুমি পড়ে যাও, তোমার স্বাস্থ্য তুমি একটু ভালো ছিল তো পড়ে যাও। বারবার বলতেছিল তুমি কখনো সুখী হইবা না, আমার আজকে পালা দিলে আমার বাচ্চারা আজকে যেরকম এতিম হয়ে গেল সেরকম তোমার একদিন ঠিক এরকম কিছু একটা হবে, সেটা আমার অভিশাপ না, সেটা দেখ দেবো তোমার আল্লাহ সেটা একদিন একদিন ঠিকই এই কাজটা করবে। তখন ওখান থেকে মানে
কে চালাচ্ছিল
নৌকা? আমি চালাচ্ছিলাম।
এটা কোথায়?
এটা আরবের বাড়ির ফেলে
আউরবিলে?
হ্যাঁ, এটা মুন্সিগঞ্জ।
আপনি যে কাজটা করলেন আশেপাশে লোকজন ছিল
না? আউরবিল এমন একটা জিনিস, এখান থেকে আপনি বাড়ি করবো মানে 10-15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গেলো মানে বাড়ি করার কোনো চিহ্ন নাই, আর চোখের ভিতর বহুত মানে অনেক বড় চোখ আউরবিল, এটা বিশ্ব রোড আউরবিল বলে। তো কেউ কাউকে মাইটা ফেললো মানে সেখানে মানে বোঝা যায় যে কে কী করতেছে। তারপর ওখান থেকে ওরা ফালাইরা এখানে চলে আসি, তো ঘুরে দেখি আর ওই ডুবছে ডুবছে আর ওঠেনি, তো আমি নিশ্চিত যে মারা গেছে। তারপর আমি ওখান থেকে চলে আসলাম, আমি বাসায় চলে আসলাম যে এই কাজই আমি করবো, ভিডিও কাজই আর করবো। যে মানে ওখান থেকে আমি অভিষেকটা মানে ওর কথাগুলো শোনার পর মানে আমার এত খারাপ লাগছে মানে কি বলবো আর মানে বলে বোঝাতে পারবো না। বাসায় চলে আসলাম, সবার সাথে ভালো ব্যাপার, বাসা থেকে আমার একটা গাড়ি কিনে দিল, তো গাড়িটা ছিল সিএনজি ভাড়ায় চালিত। গাড়িটা চালানোর পর বেশ কিছুদিন পর মাস দেড়েক পর গাড়িটা
কেউ জানলো না যে এই কাজটা আপনি করেছেন,
আদৌ পর্যন্ত কে জানে। আর এই কষ্টগুলো ওর কষ্টটা আমার সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে। আমি কি করলাম, এটা একটা বাচ্চা তার মাকে তার কাছ থেকে আমি কিনে নিলাম।
উনি কি ডিভোর্সি ছিলেন?
না, ডিভোর্স ছিল।
ওর হাজব্যান্ড জানে কেসটা করেছে?
না, ওর হাজব্যান্ডও জানে। তারপর বড় ভাই বলে আমাকে ফোন করে যে কী ব্যাপার, ওকে তো পাওয়া যাচ্ছে না, তোমার ওখানে গিয়েছে কিনা না, তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর দ্বিতীয়তে ওই কাজটা করার পর আমি ওকে মানে আর বিশ্বাসও করতে পারি, যেখানে আমার আমাকে আপনাদের দিয়ে এরকম একটা অপমান করাইছে সেখানে যদি ওর সাথে সম্পর্ক রাখা প্রশ্নই আসে না। তারপর মানে আমি গাড়ি কিনলাম, গাড়ি কেনার পর মাস দেড়েক পর আমি বিয়ে করি, তো সেটা ছিল আমার লাভ ম্যারেজ। তো মেয়ের সাথে আমার রং নাম্বার পড়েছে, তখন হলো 147টা মানে প্রেম চলে গেছে, 147টা মতো মানে আমি বিয়ে করি। ওর সাথে সম্পর্ক ছিল মাত্র 15 দিন, 15 দিনের সম্পর্ক। ওদের বাসায় যাই আমি পোলটল একটা গাড়ি ভরেও নিয়ে মোটামুটি 15,000 টাকার মতো মানে পোলটল আবি জিবিটি কিনে নিয়ে আসছি। তো ওদের বাসায় গেছি, সবার সাথে কথাবার্তা বলছি, আমার ঠিকানা দিয়ে আসছি যে আমার ঠিকানা।
কোথায় বাড়ি ছিল মেয়েটার?
মেয়েটার বাড়ি ছিল মুন্সিগঞ্জ।
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম হলো মি, আমার ওয়াইফের নাম মি। তো ওর সাথে মানে সম্পর্ক হয়, আস্তে আস্তে মানে বিয়ের দিকে আমরা চলে যাই। রং নাম্বারে পরিচয় হয়েছে ওর বোনের সাথে ফার্স্ট, ওর বড় বোন আনম্যারিড, এখন আনম্যারিড। তো ওর বড় বোনের সাথে প্রেম করার পর তখন আমি আমার দুই বন্ধু গেলাম দেখা করার জন্য, গাড়িপুর পল্টল নিয়ে দেখা করতে গেলাম। তো নাম চেঞ্জ করলাম, আমার নাম ওরে দিলাম যে ওর নাম রবি আর আমার নাম কাউসার। তারপর মানে ওখান থেকে নাম চেঞ্জ করার পর ওই ওর সাথে প্রেম চলতেছে, ওর তো ওই ওর সাথে কথা বলতেছে, আমি যে ওর সাথে কথা বলতাম তো ওকে দেখে আমার পছন্দ হয়নি, আর ছোট বোনকে দেখে পছন্দ হয়েছে। আমরা এখান থেকে নাম আগে চেঞ্জ হয়ে গেছি যে আমি আর ওর সাথে মানে সম্পর্ক রাখবো না, তুই টাইম পাস করে যা, অর্থাৎ টাইম পাস করে আমি এদিক দিয়ে আমার বোনকে দেখি ই করতে পারি কিনা, বোনের সাথে মানে আমার ওয়াইফের সাথে তখন আমি সম্পর্ক রাখবো। তারপর মানে ওদের একদিন দাওয়াত দিই যে আপনার আমার বাসায় আসবে, বাসায় এসে বাসা দেখে যায়। তো এর মধ্যে আমার বাসায় সব কিছু মানে ই করছি। তো আমার বিয়ের যোগটা এর জন্য নিয়েছিলাম, তো আমার মেয়ে যুবকই আর সে যুবক তাদের কথা বলছিলাম। তো আমার সবচেয়ে একটা মানে একটা বদভ্যাস আছে, সেই বদভ্যাসটা হলো আমার কাপড় চোপড় আমি নিজে ধুইতাম। তো এদিকে বলার পর যে বললাম যে মেয়ে যুবকই আর কাপড় পরে ধুয়ে দিই, তো সে বললো যে বিয়ে করে নিতে পারো না, আমাদের বলো। তো আমি বললাম তখন যে উপকারের প্রতিদান কি এটাই দিলা?
উপকারটা
করেছিলাম যে আমার আম্মু মানে তাদেরকে মাইনে নেয়।
কেন মাইনে নেবে?
সে হিন্দু আর
ভাবে হিন্দু ছিল।
হ্যাঁ,
আপনার ভাইও মুসলমান ছিল। ওকে, এটা আপনি তাদের মধ্যে মিলবন্ধনটা করিয়ে দিয়েছিলেন। ওকে ফাইন, ঠিক আছে। তারপর
তারপর মানে বললাম যে ঠিক আছে, বিয়ে হওয়ার কথা যেমন বলছো বিয়ে আমি ঠিকই করবো। সেদিনই আমি তখনই আমার আম্মুকে বললাম যে আমি বিয়ে করবো, আর তার আগে থেকে আমার আম্মু আমাকে বিয়ে করার জন্য মানে দৌড়েছে।
এবার আপনি নিজে গিয়ে এই কাপড় ধোয়ার জন্য নিজে রাজি হয়ে গেলেন যে না আমি বিয়ে করবো, বিয়ে করে কত কাপড় আমি কাচাইতে পারি সে ব্যবস্থাই আমি করবো, তাই তো?
মানে একটা মানে রাগ হয়ে গেল।
ওকে, বুঝতে পেরেছি আমি।
তো এখান থেকে মানে আমি বাসায় জানাই দিই যে আমি আরো একটা মানে পরিচিত ওই আছে, তো সেখানে যা দেখা করো বা মেয়েকে দেখে আসো। তো আমার আব্বু গেল, আমার আব্বু
কোন মেয়েটাকে, যে মেয়েটাকে আপনার পছন্দ হয়নি, যা ছোট বোনকে পছন্দ হয়েছে সেই মেয়েটাকে?
সেই মেয়েটাকে।
ছোট বোনকে দেখছে না বড় বোনকে?
ছোট বোন।
ছোট বোনকে দেখছে, আর বড় বোনের সাথে বন্ধুকে বলে দেন যে তার সাথে তুমি সেটিং করো,
তার সাথে তুমি সেটিং করো।
ওকে, জটিলতা সব দিকে, শুধু জটিলতা আর জটিলতা। ওকে,
তারপর মানে আমি কণ্ঠ ধরতে পারতাম মানে একটু সহজ সরল, আমার মানে ওয়াইফের বড় বোন, তো ওই একটু সহজ
তখন তখন আমার ওয়াইফ হয়নি আর কি।
তো আমার আব্বু পাঠাইলাম, তো সে গেল, দেখা দেখে রেখা তো ওখান থেকে তার পছন্দ হয়েছে যে হ্যাঁ ঠিক আছে মেয়ে ঠিক আছে বিয়ের তারিখ তুলিখ সহকারে দিয়ে আসছে যে আজকে শনিবার সামনে শুক্রবার বিয়ে তো এর মধ্যে দাওয়াত দিয়েছে যে আপনারা আমাদের আমাদের বাসায় যাবেন বাসা দেখে আপনার বিয়ের তারিখ আমি দিয়ে গেলাম যদি আপনাদের পছন্দ হয় বাড়ি তাহলে ওই তারিখে বিয়ে হবে অক্টোবরের 9 তারিখে তো আসছে বাজার সদায় আমি করছি করার পর মানে পছন্দ হয়েছে তো ওই ডেটেই মানে আমাদের বিয়ে হয়
কি করতো আপনার শ্বশুর
শ্বশুর সে জমি ব্যবসা করে
জমির ব্যবসা করে
ওকে তো সেগুলো ব্যবসা করে মানে কিনে বেচে
ওকে
তো বিয়ের দিন মানে কথা মানে বাসর রাতের দিন তখন একটা সিগারেট চালাইছিলাম সিগারেট চালাইছিলাম দেখে মানে ওই অসতে আমার সাথে সম্পর্ক ছিল না এগারো একটা সিগারেটের কারণে তো আমার রাগ হয়েছে আমার স্বাধীনতা আমার তুমি আই শিকায় নিলা আমি শুধু কাপড় জ্বর ধরার জন্য তোমাকে বিয়ে করলাম তুমি আমার সিগারেটের জন্য এটা কি করবো
ওকে কাপড় কে কাট ধয় সেটাই এখন দেখা যায় ওকে হ্যাঁ বলুন তারপর
তারপর ওর সাথে এগারো দিন পর ওদের বাসায় গেলাম 8 দিন পর তারপর 11 দিন মাতা মানে আমাকে বলে যে তুমি যদি কখনো সিগারেট খাও তাহলে মানে আমার সামনে আসবো আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই এইভাবে মোটামুটি 6 মাস এইভাবে ভালো হয়ে গেলো তো ওই যে আগেই একজনের সাথে প্রেম করতো সেটা আমি জানতাম
লেহালুয়া এতক্ষণে গল্পের অন্যদিকে মুখ দিল ওকে ফাইন
তো ওই একজনকে পছন্দ করতো ওই ছেলেটাও পছন্দ করতো বিয়ে ফিরি পর্যন্ত মানে পাড়ায় এসেছে কিন্তু বিয়ে হয়নি তো আমি এটা পরে জানতে পারি পরে আমি আর ওকে কিছু বলি না কিন্তু বলে যদি এই জিনিসটা আরো মানে অন্যদিকে চলে যায় এই জন্য আমি আর ওকে কিছু বলি না তো ওই ফিরে মানে প্রেম নতুন করে আবার জায়গা তো আর 6 মাস যখন আমার গাড়ি বয়স যখন 8 মাস তখন গাড়িটা চুরি হবে তখন আমি খুবই মানে একটা কষ্টে থাকি মানে ওপর থেকে মানে আমি কখনো টাকা ধরে রাখতে পারতাম এখনো পর্যন্ত তখন থেকে যখন আমার গাড়িটা চুরি হয়েছে তখনই আমি অনুভব করছি যে এটি আমার অভিশাপ এইগুলোই আমার অভিশাপ তাছাড়া আমার এগুলো কেন হবে তো তখনই বুঝতে পারি আর দ্বিতীয়তে তখন নিজে যদি কোনো ভুল হয় ওটা মাথা পাতে নি এটা আমারই দোষ তাহলে এরকম হবে কেন তখন থেকে পরে আবার গাড়িটা চুরি হয়ে যায় তখন আমার আমার ইয়ে টাকা থাকে না আর তার আগে ই করতে কি মানে টাকা চুরি আমার ওয়াইফ টাকা চুরি করে আমার মেজ ভাবি বা সেজ ভাবি তো তাদের নাম দিত
ওকে
তো আমি বিশ্বাস করতাম না তারা আমার টাকা পেলে তারা আমার দিয়ে দিত অথচ ওই বলতেছে ওই আইসিএসআর পায় না কিন্তু বলতেছে টাকা এনে যাস ফাইন তো আমি আর কিছু বলতাম তো 8,000, 4,000, 10,000, 25,000 এরকম টাকা নাই হয়েছে তো নাই নাই এমনি কোনো খোঁজই নেই
ওকে
তো এভাবে ই করতে পারতেছিলাম না যখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানে নিজের নিজের পকেট খরচের টাকা মানে আমার কাছে থাকে না এরকম অবস্থা এসে পড়ে আর তখনই আমার মানে বেবি পেটে আসে
আপনার পেটে বেবি চলে আসে
না আমার ওয়াইফে
ওকে ওকে না গল্প আসলে যেভাবে বলছেন তাতে আমরা এটাও বিশ্বাস করতে হয় কিনা ঠিক আমরা মানে সেই জন্যই কোশ্চেনটা করা আর কি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল ফাইন তারপর
তারপর মানে আমি সবাইকে আরো খুশি মনে এই করতেছি আর ওই জিনিসটা যে উনি করতেছে সেটা আমি তখনও জানি না যে উনি কেন চুরি করতেছে তারপর থেকে মানে আরো ওই ইটা বাইরে যায় আর সবাইকে আমি মিষ্টি মুছি আইন আমি খাওয়াই যে আমার প্রথম বেবি হবে সবার সাথে মানে অন্যরকম একটা সম্পর্ক সবাইকে দাওয়াত দিলাম মানে আমার ফ্যামিলি যা আছে ভাই বোন যা আছে সবাইকে মানে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিচ্ছি
জি
দাওয়াত দিয়ে মানে তাদেরকে খাওয়াইলাম সবাই দোয়া করলো যেটি ভালো মতো যেন হয় এর মধ্যে থেকে ওই প্রায় এরকম কাজত আর কার সাথে ফোনে কথা বলতো আমি বুঝতে পারতাম তো প্রেগনেন্ট অবস্থায় ওই মানে আমার সাথে অত্যাচার শুরু কর আমাকে ছেড়ে চলে যাব বা বাসায় গেলে আসতে চায় না মানে অনেক রকম ভাবে মানে আমাকে জ্বালাতন করতেছে তোমার সমস্যা লাগে তোমাকে আমার কি তোমাকে ভালো লাগতেছে না না ভালো লাগে তাহলে বলো যে তোমাকে আমার ভালো লাগতেছে না পরে আমি রাগ করে বাসা দেখে আবদুল্লাহপুর চলে আসতাম যে এখান থাকলে আমার আর ভালো লাগে আবদুল্লাহপুর চলে আসলাম তো এখান থেকে কাজ করতেছি ইলেকট্রিক
জি
ইলেকট্রিক কাজ করলাম তার যে যার কাছে গেছিলাম তার নাম হলো ওসমান তার কাজ করতাম আমি তো মোটামুটি মাসখানেক কাজ করার পর টাকা টাকা করে যখন বাসায় যাই তখন দেখি যে বাসা তো মানে আলাদা জায়গায় থাকে আমরা তখন আমাকে বললেও জানি কোনো কিছু তখন থেকে বাসা থেকে ওর বাসা থেকে মানে শ্বশুর বাসা থেকে ওকে নিয়ে আসি এবারে আমি ওই বাসায় যাই না ভাড়া বাসা তখন আমরা আমাদের বাসায়
যাই ওকে
তো ওখানে গিয়ে ওই তো আই কাজ করতে পারে না ঠিক আছে মানে আমি ভাবলাম যে বাচ্চা হইব এখন এখন আর উইকলি মানে করবে না আগে যেগুলো করলো মানে ওটা নিয়ে গেলাম সাবর আমাদের আরেক বাসায় ওই আমি ফার্স্টে বলছিলাম যে আমার বুদ্ধি বিয়ে করছে তো ওই বাসায় চলে গেলাম তো চলে যাওয়ার পর মানে সত আম্মু মানে সে দেখতে পারে না
সাভারে আপনার সত আম্মু ছিল
সে আমাকে দেখতে পারতো না তো কয়েকদিন যাওয়ার পর মানে বলবেন যে এভাবে যখন আর চলে না তো বাসায় চলে যাবো। এর মধ্যে ইয়ে করছি কি আমার যে ওই আমার সৎমার মামা, সে আমার নানা লাগে নানু, তো তার মানে ব্যক্তি থেকে 1500 টাকা নিয়ে গেছে, মানে ওখানে কিন্তু আমার আব্বু থাকে। আর আমার আব্বু কোনো বউকেই মানে সে পছন্দ করে বিয়ে করেনি, কোনো ছেলেকে, শুধু আমার আমার ওয়াইফকে মানে সে মানে পছন্দ করছে। মানে ওই নানু জানে সেটা, নানুও বলতে পারেনি লজ্জায় যে আপনার ছেলে বউ এই কাজটা করছে। সে চলে যাওয়ার পর মানে ফোন করে আব্বুকে বলে যে এই কাজটা করছে, তো আমার আব্বু আর শর্মে কিছু বলেনি যে আমি যদি বলি নতুন বউ কি না কি হয়ে যাবে। তখন ওকে আবার আমি ওই কাজটা করার পর আমাকে মানে খুবই টর্চারিং করতেছে, চলো বাসায় যাও চলো বাসায় যাও। তো আমি কি এত অস্থির হয়ে গেছো, তুমি এত অস্থির করতেছো কেন আমাকে, একটু শান্তিতে কোনো জায়গায় থাকতে দিবা না, না আমি বাসায় যাও এখন এখন বাসায় যাও। তুমি এখন বাসায় যাবে কেন, কি হয়েছে, আমি জায়গায় থাকবো। আমি ভাবলাম যে স্বপ্ন মনে হয় চালিয়েছে বা কোনো কথা কয়েছে, তো সে কিছু বলেনি। ওই যে এই কাজ করছে এই কারণে ওই যে বাসায় যাইতেছে তো আমি সেটা জানি। পরে যখন ওর বাসায় যেয়ে আসি, বাসায় দেওয়ার আমি এদিকে বাসায় চলে আসি, তখন মানে আমার আব্বু বলে যে তুই এই কাজ করছিস। তখন আমি বিলিভ করতে শুরু করলাম যে এই কাজগুলো ওই করে, আমার বাসা থেকে ওই কাজগুলো ওই করছে আর এমনি এই কাজটা ওই করছে, আর ওইকে মানে আমার ভাবে দেন আমি। তো তখন একটু মানে বিলিভ করা শুরু করলাম। আর তারপর থেকে যখন আবার বাসায় নিয়ে আসি, ওর বাসায় যখন আমি দিয়ে আসলাম, তারপর ওরকম বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পর ওই করলো কি আমার ছোটো বোনের বাসায় আবার রিপ্লাই এই কাজটা করলো। আবার বেশি নেক্সট আবার চুরি করলো 11,000 টাকা, পরে এটা হাতে নাতে ধরা পড়ছে।
ওকে,
তারপর ওকে বললাম তুমি এটা কি করবে, তো মানে তো তুমি সবই খায় ভালো, তুমি 6 মাস ভালোই ছিলা, এখন তুমি কি শুরু করছো, আমি মুখ দেখাতে পারতেছি না লজ্জায়, তুমি কি করতেছো এগুলো, আমার টাকা থাকে না কোনো কিছু থাকে না, আমি সবসময় অসুস্থ উপভোগ করি, তুমি আমাকে টেনশন রাখো কেন, এগুলো কেন করতেছো তুমি আমার সাথে এরকম, আর বাচ্চারা এই কেন বয় নিলা, ওর তো কোনো দোষ নাই, তুমি কেন নিলা, যে আমাকে ছেড়ে চলেই যাও তুমি, তুমি ওকে কেন নিলা।
ওকে,
তারপর মানে ওই বাসায় চলে গেলো, ওকে মানে ও বাসা থেকে লোকজন আসা লয়ে গেল, লয়ে যাওয়ার পর ওখান থেকে আবার আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর মানে আসছি আবার 3 দিন পর আবার চলে গেছে, 3 দিন না যেতে যেতে ওই চলে যায়। তারপর 8 মাস ওই বাসায় থাকে, আর 8 মাস আমাকে অ্যাডভোকেট দিয়ে বা পারাম্য যে দোলাবাই মানে এগুলো দিয়ে মানে আমাকে মানে একটা মানসিকভাবে চর্চাইন করে যে টাকা দিবি কাবিনে টাকা দিবি নাকি ব্যবস্থা, আর তুই তোর বউর খরচ চালাস না কেন, অ্যাডভোকেট আমাকে বলতেছে তারপর তুই খেলো ফ্রড চালাস না, আমার পুরো আমি ফ্রড চালাই না না চালাই এটা সেটা কি আপনি জানেন, আর আপনাকে আমি বলতে যাবো সেটা আমার পারিবারিক বিষয়, কিন্তু পরে যখন জানতে পারি তখন এটা জানি যে ওর মাও তো অ্যাডভোকেট।
ওকে,
অ্যাডভোকেট ঠিকই কিন্তু ওর মাও তো, তারপর মানে ওর মাও তো বললাম যে আপনি তো আমার সম্বন্ধী রিস্তা, আপনি অ্যাডভোকেট আছেন ঠিক আছে কিন্তু আমার চোখে আপনি আমার সম্বন্ধী, তো বড় ভাই হিসাবে আমি আপনাকে বলতেছি তুই এই কাজগুলি করতেছি, তো অ্যাডভোকেট বলতেছে লাস্ট মুহূর্তে যখন আমার কথাগুলো শুনছে যে ওই কী কারণে এই কাজগুলি করতেছে আর কী কারণে আমি আমার সাথে এরকম করতেছি, তখন সে আর কোনো কথাই বলেনি আমার সাথে, আমার লাস্ট মুহূর্তে বললো যে সরি আমি যা কইছি ক্ষমা করবি, আমি না জানি আমি এগুলো বলছি, বলে মানে ওই আমার সাথে আমার সংসার করবে না ই করবে না এগুলি বলতো, আর মাঝে মধ্যে এরকম করছে না, আমার বাসাকে মা আমার আম্মুকে ফোন করে মানে বলতো যে আপনার ছেলেকে ড্রাইভ করে ভালো না এটা করুন ওটা করুন, তো অনেক কিছু বলতো। তো যখন আমার বেবি হয় তখন ওই 8 মাস ওই বাসায়, তারপর মানে বেবিকে যখন আনতে যাই আমি দেখতে যাই মেডিকেলে, তো তখন আমি সম্পূর্ণ টাকা আমি দিছি 18,000 টাকা সিজার হয়েছে, তো টাকা পর্যন্ত আমি দিয়েছি, মানে ডাইরেক্ট না কেউ না করে ফেলাইছে যে আমি বলে কোনো টাকাই দিইনি, আমি তাকে কোনো টাকাই দিইনি এই মেডিকেল।
আচ্ছা,
তো তারপর মানে আরও রাগ হয়ে গেলো, শুধু একবার বাসায় এনে গেলো, তারপর আজ যাবে তোমরা কোনোদিন বাসায় গেলে যখন এরকম হয় তাহলে যাবে তোমরা, তোমার একটা ছেলে হইলো, তো ছেলে হওয়ার পর আবার 6 মাস ওখানে রাখলো, ওরা 6 মাস হয়তো বহুতবার আমি দেখেছি আর বহুতবার অপমান করে দিয়েছে যে আমার ছেলে আমার ছেলেকে আমার মুখটা দেখতে দেয়নি, আমার ছেলে মুখটা আমার বন্ধু দেখতে দেয়নি, মানুষ কতটা খারাপ হলে এই কাজগুলি করে। তখন থেকে আমি আরো বেশি ই করতেছি যে ওই আমাকে একদিন বলছিল নিজম যে তুমি একদিন এরকম বিপদে পড়বা, তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিবে। তারপর মানে ওকে মানে বাসায় না বুঝাইলাম অনেক, দেখো আল্লাহ আমাদের একটা ছেলে দিচ্ছে সন্তান দিচ্ছে, তুমি এখনো ভালো হয়ে যাও, তোমার জন্য এখনো তোমার জন্য আমি আছি, সব চাইতে পারবো না তোমার ছেলে বা তোমার ছেলে দিতে পারবো না, তুমি এখনো ভালো হয়ে যাও, তো বিয়ে হয়েছে আর হইব, তুমি এখান থেকে আমার কাছ থেকে চলে যাও, তুমি বিয়ে বিয়ে বসে তুমি শান্তি থাকতে পারবে, তুমি এটাকে ভাবো, তুমি এটা ভাবো তাহলে তুমি সেটাই করো। তারপর মানে কদিন ভালোই গেল, ভালো যাওয়ার পর এমন এক সময় আমার খুব জ্বর আসলো, মোটামুটি 1.5 মাস তো জ্বর আসলো প্রচণ্ড, আমার কাছে একটা একটা টাকাও নেই যে আমি একটা ওষুধ কিনে খাবো, তো এর মধ্যে আমি খুবই অভয় পড়ছি। তো মার কাছে বললাম যে মা কিছু টাকা আছে আমি ওষুধ আনতে পারি।
এই যে ঘটনার মধ্যে আপনি আছেন, এর আগে আপনার টার্গেট ছিল 101 মেয়ের সাথে আপনি এই ধরনের কাজ করবেন। হ্যাঁ, 4 মেয়ে আপনার ভাষ্যমতে আত্মহত্যা করেছে এবং 1 মেয়েকে আপনি নিজে মেরে ফেলেছেন, রাইট? কতগুলো মেয়ের সাথে আপনি এই ধরনের অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন?
মানে কনার বাড়ি তখন ছিল, যখন আমি কল রেকর্ড করি তো তখনই ছিল 153টা
মেয়ের সাথে। কি আপনি শারীরিক সম্পর্ক করেছেন নাকি যোগাযোগ করেছেন?
শারীরিক সম্পর্ক করেছি, সবগুলো প্যাঙ্গেলের সাথে আমি শারীরিক সম্পর্ক হয়েছে।
ওকে, মানুষ তার উদ্দেশ্য এবং নিয়ত যদি মহৎ করে তাহলে মানুষ একইভাবে যেরকম অসাধ্যকে সাধন করতে পারে এবং চমৎকার উদাহরণ যেমন সারা দুনিয়াতে সৃষ্টি করতে পারে, এবং একই সাথে মানুষ এই নিয়তটাকে যদি খারাপ করে তাহলে কত রকম বড় গর্হিত অপরাধ করতে পারে, সেটার জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। কিন্তু এটা কি মানুষকে শেষ পর্যন্ত সুখী থাকতে দেয়, প্রশ্নটা সেখানে। প্রিয় শ্রোতা, আমরা আরো একটি বিরতি নিচ্ছি, ঠিক রাত 1 আমরা ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে ঠিক রাত 1। আর আপনারা যদি আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে এখানে আসতে চান, আপনি যেটা করতে পারেন, আপনার জীবনের অপ্রিয় সত্যের সামারি বা সারাংশ খুব ছোট করে বলে আপনি আমাদের এখানে ফোন রেকর্ড করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আর আজকের এই অতিথির ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 1। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বৃহস্পতিবার সময় এখন রাত 1। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে রবি রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। রবির কাছে আমি আবারও ফিরে যেতে চাই এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে ডর, আমার নতুন অনুষ্ঠান। ভৌতিক অনুভূতি নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন রকমের জায়গা, সেই সব জায়গা থেকে আমরা প্রচার করছি ডর, যেটা প্রতি সপ্তাহে প্রচারিত হচ্ছে রাত 11:20। আমার নতুন একটি প্রজেক্ট এবং আশা করছি আপনারা যেভাবে যাহা বলিব সত্য বলিব এবং হ্যালো 8920 কে অন্তরে জায়গা করে দিয়েছেন, যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন, যারা ভয় পেতে ভালোবাসেন, তাদের কাছেও এই অনুষ্ঠানটি ঠিক একইভাবে জায়গা করে নেবে। প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ওকে রবি, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি আমরা দুঃখের কথাগুলো বলছিলেন এবং আমরা বুঝতে পারছি যে আপনার অপরাধের প্রায়শ্চিত্তের দিকে আপনি চলে এসেছেন, সেই জায়গাতেই আমরা আবারও ফিরতে চাই। তারপর আপনি স্ত্রীকে বোঝাচ্ছেন তাকে ভালো পথে আনার জন্য।
তাকে বোঝানোর পর মানে আমার জ্বর আসে, তো প্রচন্ড জ্বর আসে, মানে আমি লিভ করতেছি যে এমন জ্বর মানে আর কখনো আসেনি, কখনো আসেনি এরকম জ্বর। তো এটা আমি আমার আম্মু আমাকে 100 টাকা দেয় একটা অ্যান্টিবায়োটিক এনা খায় এখন, তারপর আবার দেখি কি হয়। সেই টাকাটা আমি গেছি ফার্মেসিতে, যাওয়ার পর মানে সব ফার্মেসি বন্ধ সেদিন আমাদের এলাকায়, ফার্মেসি সব বন্ধ, তো আমি ওষুধ কিনতে পাইনি। তো ফিরে আবার চলে আসছি 5 মিনিটে বেঁচে, টাকা কিন্তু আমার পকেটেই আছে। তখন আমি বাসায় আসার পর আমি যখন ঘুমাইছি তখন বাসায় ওই আর আমি, এছাড়া আমার আম্মু ভাবি সবাই মানে ওর কারণে সবাই চলে গেছে, যে কাজগুলো করছে ওই যে চুরির অপরাধ দিয়েছি আমার ভাবিতে সবাই বাসায় চলে গেছে, শুধু মানে ওই আর আমি আর আমার আম্মু, এছাড়া কেউ না। তো তারপরে ওই এই কাজটা আবার করো, তারপর বোঝানোর পর বেশ কিছুদিন ভালো ছিল, 8-9 দিন, তারপর আবার ফিরে আবার নেক্সট আবার সেই কাজ আবার করবো। তো 100 টাকা মানে আমার ওষুধ কিনবার সেই টাকাটা পর্যন্ত নিয়ে যায়। তো সেদিন আমি মানে খুব খারাপ লাগে, তো আমি সেদিন মারছি, অনেকক্ষণ মারছি, মারার পর বললাম যে এই কাজ কেন করলি, আমার শরীরে জ্বর, অসুস্থ কিন্তু তারপর কি কাজটা করবো আমার প্রতি তোর মানে একটা মানুষ মানুষ
আবার সে চুরি করেছে তাই তো
সে আবার চুরি করেছে তার নিয়ত হলো একটা দিকে আলামীর নামে যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটার কাছে যাওয়া মানে ওই এমনি খারাপ না খারাপ বলি না ওর সাথে আমি সংসার করছি দু থেকে আড়াই বছর তোর সাথে সম্পর্ক ছিল যেরকম আমি ওকে চিনি কিরকম তো ওই চাইতেছে একটা কিভাবে আমার আমার কাছ থেকে চলে যাবে এই কারণে চুরি আবার করতে তো ওটা করছে ওটা কিছু করিনি আমার আমার ছোট ভাগ নেই তো স্কুলের বেতন দেবে তো সে 550 টাকা আছে 50 টাকা থেকে 500 টাকা নিয়ে গেছে ছোট ভাগ নেই তো ওই তো মানে চলে মেয়ের তুললোই বোনের মেয়ে তো ওর কাছ থেকে ওই টাকাটা নেওয়া মানে সেটা তো সাজেই না ওর কাছ থেকে টাকাটা নিয়ে গেছে তারপর আমার সবাইকে দাওয়াত করছি সবাই দাওয়াত করে আমি বাসায় আনছি সবাইকে তো কেউ তো মানে দাওয়াতে পারলাম না মিস্তি খাওয়া দিতে পারলাম না আমার ছেলে আনছি তো সবাই দাওয়াত দেন এই জন্য আমি আনছি তো আমার বড় বোনের পার্সি থেকে সে আবার নেক্সটে আবার 3,000 টাকা চলে গেল তখন আমার আর সহ্য হয় তো তোকে বোঝানোর পর তুই তিনবারই কাম করবি
স্বীকার করতো এই টাকাগুলো চুরি করে
পরে স্বীকার কর
কিভাবে স্বীকার করাতেন
মায়ের পর স্বীকার করতো
ওকে
তখন বলতে হয় আমি এগুলো করছি কেন করছো
আপনি কি জানেন যে চুরি করা এক ধরনের রোগ এটা এক ধরনের রোগের
কারণে বদভ্যাস এরকম হয়ে যায়
ওকে
তো আমি বারে বারে মানে ফিরানোর চেষ্টা করছি তো তাবিজও দিয়েছিলাম তাবিজটা পর্যন্ত ভালো লাগছে যে এই কাজ জানি আর না হয় এক হোজের কাজ তাবিজ এনে দিয়েছে তো ফিরানোর চেষ্টা আবার এই কাজটা করে পরে ওদের বাসা থেকে লোকায় না পরে ওদের বাসা থেকে লোক পরে লয়ে যায় তো লয়ে যায় তো আমার ছেলেটাকে ওই লয়ে যায় না কতটা খারাপ হলে একটা মা সন্তানকে রেখে চলে যায় পেটের দোষ চলে ওকে কিভাবে রেখে গেল নেক্সটে যখন এক মাস আমার আম্মু ওকে পারলো আর ওই গিয়েই আমার মামলা করে
মামলা করে
হ্যাঁ মানে যৌতুকের দাবি সে মামলা করে
মানে আপনি যৌতুকের দাবি করেছেন সেটার জন্য সে মামলা করে
হ্যাঁ
নারী নির্যাতন কেস
নারী নির্যাতন মামলা আমার নামে করে করার পর আমি বাসা থেকে মানে অ্যাকচুয়ালি বিরত মানে কোনো বাসায় যেতে পারতেছি না সব যেখানে যে মানে সেখানে মানে একটা ভয় মানে কাজ করবে আমার মনে হয় যে বুঝে আমাকে ধরলো তো কখনো তো আমি থানায় যাইনি এবং কি থানার কোনো কাজ হয়ে যায়নি আমি এই যেমন যাইও না আর এই জন্য বিশেষ একটা ভয় লাগছে তো এক মাসের মতো আমার আম্মু আমার বাচ্চাকে বললো লাস্ট মুহূর্তে আমার আম্মার কাছ থেকে কেড়ে মানে আইনের লোক এসে তো বাচ্চাটাকে নিয়ে যায় আইনের লোক দিয়ে মানে বাচ্চাটা নিয়ে যায় তো 12 বছর পর্যন্ত ওর কাছে থাকবে তুমি সেটা বলে মার দাবি হচ্ছে তুই লয়ে গেছিলি সেখানে সেদিনই লয়ে যা এই একটা মাস পর কি আর কিছু জন আমার আম্মু মানে এখনো পর্যন্ত আজও পর্যন্ত মানে কাঁদতেছে আমার বাচ্চার জন্য যাইবে না আমার বাচ্চা আমার আম্মুকে ছেড়ে যাইব না কাপড় পেঁচায় ধরে রাখে শাড়ি পেঁচায় ধরে রাখে মানে যাইবো না আমার এখনো কাঁদতেছে আমার বাচ্চার জন্য আর সবচেয়ে আদরই আমি আমার এই মধ্যে সবচেয়ে আদর আদর করে আমার বেশি আর আমার একটা ছেলে এর মধ্যেও এরকম কাজ করতেছে এখন পলা রয়েছি সেদিন ফোন পরশুদিন ফোন দিচ্ছে আমাকে যে কিরে তুই আমার ইয়ের টাকা দিলি কাবিনা টাকা দিলি
মানে কি ও সে চায় আপনাকে ডিভোর্স দিয়ে দিতে নাকি ডিভোর্স দিয়ে দিয়েছে
ডিভোর্স দিয়ে দিয়েছে
কবে দিয়েছে
ডিভোর্স দিচ্ছে এই যে মাসখানেক মানে আমার বাচ্চাটাকে আমার পাললো 3-4 দিন আগে মানে আমার বাচ্চাটাকে নিয়ে যায়
এবং ল বলেছে 12 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে তারপরে সন্তান যেটা সিদ্ধান্ত হবে সে সেখানে থাকবে তাই তো ওকে কাবির নামে কত টাকা ছিল
1,00,000 টাকা
এটা কাবির তাকে দিতে পারেননি এখন পর্যন্ত
না দিইনি মানে ওই চায় নেই আমি ওর দিইনি মানে আর
ডিভোর্সটা কে দিয়েছে
ডিভোর্সটা ওই দিয়েছে আমি দিইনি
তাহলে কাবির নামে টাকা কি আপনাকে দিতে হবে নাকি হবে না
মানে ওই দিলে তো আমি জানি যে আমার কোনো কাবির টাকা মানে অর্ধেক লাগবে আমি চতুর জানি অর্ধেক লাগবে আর ওই আমাকে ডিভোর্স দিচ্ছেন
আপনি জানেন কিন্তু আপনি লয়ারের সাথে যোগাযোগ করেছিলেন কখনো আপনি কোর্টে গিয়েছিলেন ব্যাপারে যোগাযোগ করতে
না এই ব্যাপারে যোগাযোগ করতে
আপনি বলছিলেন যে আপনি পালিয়ে আছেন মানে
মানে আমার আমার নামে বলে মামলা করছে আমি এটা শুনতে পারছি আর শুনতে পেরে মানে আমার বাসা থেকে মানে আমার বলছে যে তুমি আর যা বাসা থেকো না তুমি চলে যাও তোমার তোমার মামলা আছে তারপর মানে আমি যখন বাচ্চারা নিয়ে যাই তখন থেকে আমি বুঝতে পারলাম যে এই এতগুলো পাপ এতগুলো মানে অবৈধ কাজ গিয়ে আমি করছি যেটা মানে করা একটা মানুষের সাথে মানে এটা করা উচিত না আমি ওকে নাত্তি মারার 3 দিন পরে আমার পাওয়াটা ভেঙে যায় ওই আমাকে একটা অভিশাপ দিয়েছিল নিজম যে একদিন তুমিও বাচ্চা ছাড়া হয়ে গো এই বাচ্চা তুমিও একদিন এরকম একটা পরিস্থিতিতে পড়বা যে সেই অভিশাপটা আমি সেদিনই আর সে 3 দিন আগে বুঝতে পারি যে অভিশাপ এমন একটা জিনিস যে যদি একবার কারোর লেগে যায় সেটা খণ্ডানো খুবই মুশকিল তো আমি শ্রোতাদের একটা কথা জানাতে চাই যে আমি যে পাপ করছি যে আমি যে ভুল করছি রাগের মাথায় যেভাবে হোক একটা জিত করে যে এতগুলো মেয়ের সাথে আমি প্রতারণা করছি বর্তমান অবস্থায় মানে আমি এখন পলায় পলায় থাকি অ্যাকচুয়ালি মানে আজকে এখানে কালকে সেখানে আজকে এই জায়গায় কাজ করতেছি, তো কাজ যতই যা কিছু করতেছি তো কোনোটাই আমার কোনো কাজে আসতেছে না। যখন যেটাই করি সেটাই ভুল। যে বড় ভাই মানে যার কার সাথে কাজ করি আমাকে মানে খুবই ভালো জানতো, মানে আমি মানে একটা কাজ দিল সেটার মধ্যে দোষ, সবকিছুর মধ্যে মানে আমার মানে একটা অন্যরকম একটা ইয়ে করতেছে, মানে আমি কারোর কাছে মুখ পাইতেছি না আর সবার কাছে আমি মানে খারাপ। ভালো কি মানে এরকম কোনো শব্দ আমি এখন বর্তমান পাইতেছি না, সবার কাছে একটা খারাপ ছেলে বা এরকম কিছু একটা হয়ে গেছি, ঘৃণার একটা পাত্র হয়ে গেছি। যে ঘৃণার পাত্র নিয়ে মানে মানুষ
যে মেয়েটাকে আপনি নদীর মধ্যে ফেলে দিয়ে হত্যা করলেন, সেই মেয়েটির বাচ্চা কেমন আছে? তার সাথে দেখা হয় আপনার?
তার সাথে দেখা হয় না, বাচ্চা আমার বাবার কাছে আছে। আর বাবা মানে সিদ্ধান্ত নিয়েছে মানে যে বাইরে নিয়ে যাবে।
কেউ জানে না যে আপনি কাজটা করেছেন?
কেউ জানে না।
এই বাচ্চাটা যদি কোনোদিন একদিন এসে আপনার সামনে ফেস টু ফেস দাঁড়িয়ে বলে আমার মাকে তুমি মেরে ফেলেছ, আপনি বাচ্চাটাকে কি উত্তর দেবেন?
উত্তর দেওয়ার মতো মানে সে মুখ তো আমার নাই, কি বলবো, মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মুখই আমার নাই। কেন কেন করলাম এটা, এই প্রশ্ন যদি আমাকে করে আমি কি বলবো? আমি সেই কথাটা মানে ভেবে বা সবসময় মানে আমি অস্বস্তি ভোগ করতেছি যে কি করছি আমি জীবনে, কেন করলাম একটা একটা মেয়ের কারণে এতগুলো মেয়ের জীবন কেন নষ্ট করলাম? সে মেয়েটার জীবন নিয়ে সিনেমা নিয়ে খেলতে পারতাম, তো এতগুলো মেয়ের জীবন নিয়ে সিনেমা নিয়ে খেলার কোনো প্রশ্নই আসে না মনের ভিতর, শুধু এই কথাগুলো মানে তারা করে বেড়াচ্ছে আমাকে যে কি করলাম আমি।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের যাহা বলিব সত্য বলিব মূল পর্ব, এবং এখানে স্বীকারোক্তি দিয়েছে রবি। তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান, সেই সন্তান এখন তার কাছে নেই, তার স্ত্রী এখন তার কাছে নেই, এবং তার জীবনের পাপবোধগুলো এখন তাকে ঘুমোতে দেয় না। প্রত্যেকটা পাপের স্বীকারোক্তি সে আজকে এখানে করেছে। পাপ বাপেও ছাড়ে না নাকি একটা কথা আছে, পাপ আসলে কাউকেই ছাড়ে না, সেটার প্রমাণ আমরা আজকে পেয়েছি। আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মুখোমুখি হচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, ইটস আ ভেরি কমপ্লিকেটেড স্টোরি, বাট আপনি আপনার ক্ষেত্রে বোধ হয় কেসটা কমন, আপনি এরকম স্টোরি অনেক আগে শুনেছেন, তো কি বলার আছে আপনার? আমরা সাধারণত দেখে থাকি যে এরকম একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, মানে ছেঁকা খাওয়ার ঘটনা বলি বা যেটাই কিছু বলি না কেন, ছোটবেলাতে এই ধরনের একটা পণ করে বসে একশো একটা মেয়ের সাথে ধরনের কাজ করবো বা এরকম কিছু হয়ে যাবে। আমরা মাঝখানে রসুখার এরকম একটা স্টোরি সারা বাংলাদেশে অনেক বেশি তোলপাড় ফেলে দিয়েছিল আমরা দেখেছিলাম, তো এরকম অনেক রসুখাই সমাজে আছে, কি বলার আছে আপনার? আপনার আজকের এই রবির গল্প শুনে আপনার কি মনে হয়?
প্রথমে আমি সকল শ্রোতাদের এবং অনুষ্ঠানের সকল স্টাফদের আর রবির চাহিদা আমি শুনলাম এর আগে আমি রবির মতো এরকম অনেক অনুষ্ঠানে আমি চেষ্টা করেছি। আর এখানে যে জিনিসটা মানুষের কতগুলি আবেগ এবং অপমিতা বোধ থাকে, যেগুলো একটা যদি আহত হয় তাহলে সে খুব তীব্রভাবে আত্মশূন্য হয়ে উঠতে পারে। আমরা সাধারণত অন্যদিকার থেকে প্রতারণা পেলে তাহলে বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে কিছুটা ক্ষোভ কিছুটা না পেলে, এবং একটা মেয়ে ছেলের কাছে প্রতারণা পেলে একটা ছেলে ছেলের কাছে প্রতারণা পেলে সাধারণভাবে অনেক ক্ষেত্রে তারা পছন্দ করে না বা তার সঙ্গে সম্পর্ক করতে চায় না, বিবাহ করতে চায় না, তা অন্যদিকে মেয়েকে মেয়েদেরকে একেবারে পছন্দ করে না বা মানবিক এবং কোমল যে প্রবৃত্তি সেজন্য এবার ইস্যু রবির সাথে হয়তো সেরকমই করছিল এই সাহিত্যকারগুলি যখনই কোনো ভাবে আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা অপমানিত ভোগ করে তখন তারা প্রচুর বেশি হিংস্র এবং নিষ্ঠুর হয়ে গেছে। এটা এদিকে এজন্য রসিক মতন রবীন্দ্র করে দাঁড়িয়েছে। এখন আমার কথা হচ্ছে যে অর্থকৃষ্টি সংখ্যক একটি মানুষ এরকম অসম্ভবিত এবং স্থিত এবং নিশ্চিতরণের সবার মৃত্যু হতে পারে এবং সেটা আমাদেরকে সমাজেরই তাদের একটা অংশ কিন্তু আমাদের শুধু তার এটা প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে এই যে আইনের শাসনটা যাতে আমরা খুব ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি। কোথাও কোনো অন্যায় হল অথবা মানে অপরাধ হল সেই অপরাধীকে সঠিকভাবে এবং সময় মতো করতে পারা এবং ভালোভাবে তাকে আদালতে সতর্ক করে সঠিকভাবে বিচার করতে পারা এগুলি প্রতিরোধের সব মানুষকে আমরা জন্মের শ্রেণীর সময়ে বারো সপ্তাহ পাল সেটা ঘটনা হোক একটু লোকদেরকে তাদের সুস্থভাবে যে তার কিনজানি ছিল অথবা তারা নিশ্চয়তা বা অপরাধজনক তথা চরম পর্যায়ে চলেছে এবং এই সমস্ত লোকেরা শুধু অত্যাচার তারা অন্যান্য অপরাধ বর্তমানে তারা যেমন একটা কথা সবই অপরিবর্তন করতে পারে। এখন আমরা রোগীর ব্যাপারটাকে এক সপ্তাহে এই কথাটা বলে রোগীর মতন অল্প সংখ্যক কিছু মানুষ মানুষের মতন জীবনযাপন করে বা বড় বড় হয়ে গেছে। আমরা আমাদের সমাজে এরকম ভাবে আমরা অফিসের ব্যবস্থা তৈরি করতে হবে এবং সমাজ আইন এবং আমাদের পরিবারের লোকদেরকেও সচেতন হতে হবে রোগীর মতন লোকদের যাতে খুব দ্রুত শনাক্ত করতে পারি এবং আইনের আশ্রয় নিয়ে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে পারি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম। আপনি আমাদের নিয়মিত বিশেষজ্ঞ, যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের একজন নিয়মিত বিশেষজ্ঞ। আপনার পরামর্শ আমাদের জন্য অনেক বড় পাথেয় এবং সমাজের অনেক উপকারে আসে। এটা অনেক সাধারণ মানুষ এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে নেন আপনার পরামর্শকে। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর তিনি। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আবারও ফিরে আসছি আমাদের অতিথি রবিকে নিয়ে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ফেসবুক কমেন্টস এবং একই সাথে ইমেইল আর এসএমএস পেয়েছি আমরা রবির জন্য। বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই। সাইমা নামের এক বন্ধু লিখেছে, কিশোর বয়সে রবি যে ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে সেটা অনেক ক্ষেত্রে অনেকে হয়ে থাকেন, কিন্তু তাই বলে সবাই যদি রবির মতো হয়ে যায় তাহলে দেশটির অবস্থা কি হবে ভেবে দেখুন। রবির মতো যারা এরকম কাজ করছে তাদেরকে অবশ্যই আমরা ধিক্কার জানাই। এরকম আরও টেক্সট করেছেন সাইমার মতো অসংখ্য অসংখ্য শ্রোতা আজকে। বিশেষ করে আমি লিমনের টেক্সটটা পড়তে চাই। সে লিখেছে, রবির প্রতি ঘৃণা ছাড়া আর কিছু আমাদের বলার নেই, কারণ এতগুলো মানুষের সাথে এত বড়ভাবে সে প্রতারণা করেছে, একের পর এক করেছে, সেরকম অপরাধ তার জীবনে কিন্তু ঘটেনি। আমাদেরকে লিখেছে তানভীর নামের এক বন্ধু যে এখন পর্যন্ত সে শতর অধিক মেয়েদের সাথে প্রতারণা করেছে, এরকম শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে এবং নিশ্চয়ই তার জন্য সবচেয়ে বড় পেনাল্টি যেটি সেটি সামনের দিনে অপেক্ষা করছে। একজন বন্ধু নাম হচ্ছে আজহার, আজহার নামের একজন বন্ধু লিখেছেন যে চারজন মেয়ে বিশেষ করে শেষের মেয়েটি, যে মেয়েটির কথা তিনি বলেছেন যে নৌকা থেকে ডুবে মারা গিয়েছে, এই রকম চারজন মেয়ে তার জন্য আত্মহত্যা করল, তাকে চারবার ফাঁসি দেওয়া উচিত। অসংখ্য অসংখ্য টেক্সট। ইকরা নামের একজন বন্ধু লিখেছেন যে ২৫,০০০ টাকা জরিমানা ভিডিওর জন্য, এটা আসলে তেমন কিছুই হয়নি, তাকে আসলে জেলে দেওয়া উচিত ছিল। আরও একজন বন্ধু, নাম হচ্ছে অনিদ্রা, অনিদ্রা লিখেছে যে আজকে এই গল্পটি শুনে আমি যাহা বলিব সত্য বলিবকে ধন্যবাদ জানাচ্ছি, যে এই কারণে যে আমরা আমাদের চারপাশে যেভাবে অঘটনগুলো দেখছি, বিশেষ করে ব্যক্তিগত জীবনেও এরকম একটা অঘটনের মুখোমুখি আমি হয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই JBSB-কে এরকম একটি গল্প সবার সামনে উপস্থাপন করবার জন্য। আমরা অসংখ্য অসংখ্য টেক্সট পেয়েছি, অসংখ্য অসংখ্য খুদে বার্তা পেয়েছি, যারা ধিক্কার জানিয়েছেন, সচেতন হয়েছেন আজকের এই রবির ঘটনা শুনে। তাদের একটি কথা, সেটা হচ্ছে মানুষের জীবনে অপরাধ হবে, কিন্তু অপরাধ কিছু কিছু শাস্তি এমনভাবে দিয়ে দেয় যে শাস্তিগুলো কোনোভাবেই ক্ষতিপূরণের সামনে দাঁড় করানো যায় না। যে চারটি মেয়ে আজকে এখানে আত্মহত্যা করলো তার জন্য, সেই চারটি মেয়ের ক্ষতিপূরণ কি কোনোভাবেই রবির পক্ষে দেয়া সম্ভব? এরকম অসংখ্য প্রশ্ন আমরা পেয়েছি, এবং যে পরিমাণ ধিক্কার আমরা পেয়েছি ফেসবুকে, সেটা নিঃসন্দেহে আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন।
রবি বলতে চাই যে এরকম ভুল আমি করছি, তো আপনারা কেউ এরকম ধরনের জিত করে এরকম ভুল করবেন না। যে শাস্তি আমি পাইতেছি এখন, আমি অল টাইম মানে নেশার জগতে চলে গেছি।
কি নেশা করেন?
এই তো মানে গাঁজা, মদ, সিগারেট, এই তো এরকম, এর বেশি কিছু করি না। মাঝে মধ্যে ড্রিঙ্কস করি।
আর কিছু বলার আছে আপনার লিস্টে?
বলার মতো আর কোনো মুখই নেই।
আপনার সন্তানকে কিছু বলতে চান? ওর বয়স কত এখন?
ওর বয়স এখন 8 মাস।
ও তো একটা সময় বুঝবে, জানবে, এবং এই স্টোরিটা হয়তো বা শুনবে। এটা ওর বাবার জীবনের অপ্রিয় সত্য, অপরাধের স্বীকারোক্তি, যাহা বলিব সত্য বলিব। যখন আপনার সন্তান এটা শুনবে বড় হয়ে, সেই সময়ের জন্য আপনি আপনার সন্তানকে কিছু বলতে চান?
সেই সময়ের জন্য বলতে চাই একটা কথাই, যে আমি যে ভুল করছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তুমি আমাকে পারলে ক্ষমা করো, কারণ তোমার সাথে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু এটা আমার হয়ে গেছে, সেটা আমার আর কিছু করা ছিল না। আর আমি এমনই জিদ করেছিলাম যে জিদের কারণে এরকম হয়ে গেছে, কিন্তু তুমি এরকম কিছু করো না, যাতে তোমার লাইফটা আমার মতো হয়ে যায়।
ওকে, অনেক অনেক ধন্যবাদ রবি আপনাকে। প্রিয় শ্রোতা, ধীরে ধীরে পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদের দিন শুরু হয়ে গেছে, সেজন্য সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের আনন্দ সবার অন্তরে নির্মলভাবে ছুঁয়ে যাক, এই শুভ প্রত্যাশায় শেষ করব আজকের যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আরজে সুমনের কাছ থেকে আমরা শুনতে চাই, এই সপ্তাহে কোন বন্ধুটি আমাদেরকে চিঠি কিংবা ইমেইল লিখে আমাদেরকে তার জীবনের অপ্রিয় সত্যের কথা জানিয়েছেন। আরজে সুমন,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি পথিক, মিরপুর থেকে বলছি। আমি একটি ট্যাক্সি ক্যাব চালাই। মাস ছয়েক আগে একদিন রাতের বেলা আমার গাড়িতে একজন যাত্রী ওঠে শাহবাগ থেকে মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন অনেক বৃষ্টি ছিল। আমি যখন তাকে মিরপুর 10 নম্বরে নামিয়ে দিই, তখন সে খুব তাড়াহুড়া করে বৃষ্টিতে যেন না ভেজে তাই দ্রুত নেমে চলে যায়। কিছু দূর আসার পর আমি দেখতে পাই সে তার মোবাইল ও একটা ব্যাগ আমার গাড়িতে রেখে গেছে। তারপর অনেক চিন্তা করে আমি তার সেই জিনিসগুলো নিজের কাছেই রেখে দিলাম। মোবাইলটি একটু দামি হওয়াতে আমি মোবাইলের সেই সিম কার্ডটি ফেলে নিজে ব্যবহার করতে থাকি। কিন্তু যখনই আমি মোবাইলটি ব্যবহার করতাম, আমার ভেতরে একটা অপরাধবোধ কাজ করত। এভাবে অপরাধবোধ নিয়ে আমি মোবাইলটি বেশি দিন ব্যবহার করতে পারিনি। কিন্তু সেই লোকের সিমটি ফেলে দেয়াতে আমি তার সাথে আর কোনো যোগাযোগেরও রাস্তা খুঁজে পাইনি। তাই বাধ্য হয়ে একসময় এই মোবাইলটিকে আমি ফেলে দেই। তারপর অনেকটাই স্বস্তি পাই, কিন্তু তার এই জিনিসটি অবৈধভাবে ব্যবহার করার অপরাধে নিজেকে আজও আমার অনেক অপরাধী মনে হয়। আমি শুধু এতটুকুই আশা করব, আমার মতো এমন ভুল আর কেউ করবে না।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ আর্য সুমন, এবং একই সাথে এই বন্ধুটিকে। আপনার উপলব্ধি আমাদের সবার উপলব্ধি হোক, আপনারই উপলব্ধি যেন আর কারো জীবনে বাস্তব উপলব্ধি হয়ে ফিরে না আসে, সেজন্যই আমাদের এই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো। আবারও ঈদ মোবারক জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন। জিবিএসবি টিম মেম্বার যারা রয়েছে, আর্য সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, আমি আর্য কিবরিয়া, সবার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.